exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM শুনছেন আপনি। শুরু হয়ে গেছে আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান কুয়াশা, এবং সঙ্গে আছি শারমিন। কুয়াশা এক্স ফাইলসে আজকে রয়েছে নতুন একটি কাহিনী, একটি খুবই মর্মস্পর্শী কাহিনী, যে কাহিনীটি আপনারা শুনবেন সেতুর মুখে। কোন মা তার সন্তানদের প্রতি কতটা নিষ্ঠুর হতে পারে? কখনো কি কেউ নিজ হাতে সন্তানকে মেরে ফেলতে পারে? এক তথ্য মতে আমেরিকায় প্রায় 1000 জন শিশু প্রতি বছর তার বাবা মায়ের হাতে মারা যায়। আজকেও ঠিক এমন এক মায়ের কথা বলব। সুজান ভন স্মিথ নামের এই নারী কেবল কারো স্ত্রী, বন্ধু, মেয়ে বা মা নয়, সেই সাথে একজন খুনিও, নিজ সন্তানদের খুনি। কিন্তু কেন খুন করেছিলেন তিনি তার নিজের সন্তানদের? কি হয়েছিল তখন সুজানের সাথে? কেন সে মারল 3 বছর বয়সী মাইকেল আর 14 মাস বয়সী অ্যালেক্সকে? আজকে কুয়াশায় আপনাদের জন্য রইল সুজান স্মিথ কেস। আসুন তাহলে কুয়াশা এক্স ফাইলসে শুনব সুজান স্মিথ কেস।
১৯৯৪ সালের 25 অক্টোবরের কথা। আমেরিকার ইউনিয়ন সাউথ ক্যারোলিনায় হঠাৎ করে প্রচণ্ড সাড়া ফেলে দেয় এক মায়ের সন্তান হারানোর বুক ফাটা কান্না। মায়ের নাম সুজান স্মিথ। ক্যারোলিনার বাসিন্দা সুজান পুলিশকে জানায় গাড়ি করে বাড়ি ফেরার সময় হঠাৎ এক কালো মতন লোক তাকে ভয় দেখিয়ে গাড়ি থেকে বের হতে বাধ্য করে, আর গাড়ির ভেতরে বসে থাকা সুজানের 2 সন্তানকে নিয়ে পালিয়ে যায়। শিশু দুইটির বয়স ছিল খুবই কম। মাইকেল ড্যানিয়েল স্মিথের বয়স ছিল 3 বছর আর অ্যালেক্স টেইলর স্মিথের বয়স ছিল মাত্র 14 মাস। কিছুদিন আগেই নিজের প্রথম জন্মদিন পালন করেছিল অ্যালেক্স। কেক নিয়ে তার আনন্দে ভরা মুখের হাসি চোখের পলকে নাড়িয়ে দেয় আমেরিকা সহ পুরো পৃথিবীকে। শুরু হয় খোঁজ। পুলিশ, সাধারণ মানুষ সবাই নিজের মতো করে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে শুরু করে মাইকেল আর অ্যালেক্সের খোঁজ। একটা গায়ে কাটা দেওয়ার গল্পের শুরুর জন্য এইটুকুই যথেষ্ট। কিন্তু সমস্যাটা হল, এটা না কোনো লেখকের লেখা গল্প ছিল, না কোনো সমাপ্তি। সুজান স্মিথের এই সত্যি কাহিনী একেবারেই একটা ভিন্ন মোড় নেয় ঘটনার 2 দিন পরে। আর সবাইকে বাদ দিয়ে পুলিশের মনে জাগতে থাকে সন্দেহ। পুরো ব্যাপারটার জন্য সুজানকেই সন্দেহ করতে থাকে তারা। সত্যি সুজান ঠিক কথা বলছে তো? মা হলে কি সবসময় সত্যি কথাটা বলে মানুষ? দ্বিধায় পড়ে যায় পুলিশ বাহিনী। কলম্বিয়ার ভিড় বাট্টায় ভরা শহর থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত ইউনিয়ন, সাউথ ক্যারোলিনাতে কখনোই খুব বেশি ঝামেলা দেখা যায়নি। এখানকার বাসিন্দারাও ছিল প্রচণ্ড শান্ত প্রকৃতির, নিজেদের জীবন আর ধর্মকর্ম এছাড়া ব্যস্ততা তেমন ছিল না বললেই চলে। একে অন্যের সাথে ভালোভাবে পাশাপাশি বন্ধুর মতো বাস করা, একে অন্যকে সাহায্য করা, প্রাত্যহিক জীবনের এই একটি লক্ষ্য ছিল এই জায়গার বাসিন্দাদের। এমন একটি শান্তিপূর্ণ স্থানে বাস করছিল সুজান স্মিথ আর তার পরিবার। ১৯৯৫ সালের 25 অক্টোবর বিকেল 3:30 কসনো নামক একটি ফেব্রিক অ্যান্ড ম্যানুফ্যাকচারার কোম্পানি থেকে বেরিয়ে আসে সুজান। কোম্পানিটির সেক্রেটারি হিসেবে তখন কাজ করছিল সে। কোম্পানির মালিকের ছেলে টম ফিল্ডের সাথে কিছুদিন যাবত ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল তার। কিছুদিন হচ্ছিল টম আর সুজানের সম্পর্কে টানা পড়েন উঁকি মারছিল, ফলে সম্পর্কটি শেষ হয়ে যায়, আর সেটাও সুজানের 2 সন্তান হারিয়ে যাওয়ার কিছুদিন আগেই। নিজের আর ফিল্ডলির সম্পর্ককে নিয়ে মানসিক কষ্টে ভুগছিল সুজান। স্বামী ডেভিডের সাথেও সম্পর্ক ভালো চলছিল না তার, সেপারেশনে ছিলেন দুজন। অফিস থেকে বেরিয়েই গাড়িতে চড়ে বসে সুজান স্মিথ। মাইকেল আর অ্যালেক্স তখন ডে কেয়ার হোমে। সরাসরি সেখানে চলে যায় সুজান আর ছেলেদের নিয়ে গাড়িতে ফিরে আসে। পথে একবার নিজের সহকর্মী বন্ধুর সাথে কথা বলে সে। ফিল্ডলির ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছিল সুজান। এরপর কয়েকবার চেষ্টা করে সে ফিল্ডলির সাথে সম্পর্ক স্বাভাবিক করার, কোনো লাভ হয় না। প্রায় সন্ধ্যা 6টার দিকে নিজের বাড়িতে ফিরে আসে সুজান। সুজানের মনে ক্ষীণ আশা ছিল তখন, হয়তো ফিল্ডলি তার নাম উচ্চারণ করেছে, তার কথা ভেবেছে, কিন্তু সেরকম কিছুই হয়নি তখনও। টম ফিল্ডলি নিজের জীবন থেকে একেবারের মতো বাদ দিতে চলেছে সুজানকে। 7:30 পর্যন্ত তাও আশা নিয়ে অপেক্ষা করে সুজান। এই হয়তো টম ফোন দিল, কিন্তু ফোন আর আসেনি। শেষমেশ রাত 8টার দিকে ছেলেদেরকে নিয়ে 1990-এর গাড়ি মাজদা পোর্ট যেতে চড়ে বসে সুজান। আশেপাশে কিছুক্ষণের জন্য ঘুরে আসার ইচ্ছা ছিল সে সময় তার, কিন্তু সুজান আর তার 2 শিশুপুত্রের সেই দিনটা কেবল ঘোরাঘুরিতেই শেষ হয়ে যায়নি। মাঝে কিছু কেনাকাটার জন্য ওয়ার্ল্ড মার্টে থামে সুজান, তারপর সেখান থেকে বন্ধুর বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। তবে সুজান আর সেই বন্ধুর বাসায় যায়নি সেদিন, কিংবা বলা ভালো যেতে পারেনি। কি হয়েছিল সেদিন? মূল কাহিনী দুটো রকম আছে, একটি সুজানের ভাষায় বর্ণনা করা আর একটি সত্যি ঘটনা। সুজানের ভাষ্য মতে, মোনার্ক মিল টেক্সটাইল প্ল্যান্টের কাছাকাছি যাওয়ার পরপরই সিগন্যালে আটকে যায় তার গাড়ি। জায়গাটা ছিল প্রধান সড়ক থেকে প্রায় 2 মাইল দূরে। সিগন্যালে থাকার সময় হঠাৎ করে এক কালো লোক এসে গাড়ির কাঁচ ভেঙে সুজানকে পিস্তল দেখায়। তারপর মানুষটিকে সাথে নিয়েই হাইওয়ে 49 এর দিকে যায় সুজান। 10 মিনিট পর জন ডিলং লেকের রাস্তায় এসে পড়লে সুজান নিজেকে আর সন্তানদেরকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করতে থাকে। পেছনের সিটে বাচ্চারা তখন কাঁদছিল। বিরক্ত হয়ে হয়তো লোকটি সুজানকে বাইরে বের করে দেয় আর বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। কি করবে বুঝতে না পেরে সুজান পাশের একটি বাড়িতে গিয়ে সাহায্য চায়, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। তবে এর সবটা কথাই ছিল সুজানের বলা। এদিকে ঘটনাটি ঘটার কয়েক মিনিটের ভেতরেই ইউনিয়নের শেরিফ হার্ডওয়ার্ড ওয়েলস কাজে নেমে পড়েন। তিনি FBI এবং সাউথ ক্যারোলিনার আইন বিভাগকে সবকিছু জানান আর শিশু দুজনকে খুঁজে বের করতে তাড়া দেন। সাউথ ক্যারোলিনার ল ডিভিশন বা স্লেড খুব দ্রুত নিজেদের কাজ শুরু করে দেয়। শেরিফকে সাহায্য করার জন্য নিজেদের বিশেষজ্ঞদের পাঠায় তারা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় সুজানের স্বামী ডেভিড। সুজানের অবস্থা আর 2 সন্তানের নিখোঁজ হওয়ার ব্যাপারে জানতে পেরে মুষড়ে পড়ে ডেভিড। তবে ডেভিডের চাইতেও বাজে অবস্থায় ছিল সুজান। সন্তানদের হারিয়ে একরকম পাথর হয়ে পড়েছিল সুজান। পরদিন সকালের ভেতরেই ইউনিয়নের সবাই মিলে বেরিয়ে পড়ে অ্যালেক্স আর মাইকেলকে খুঁজতে। টানা 9 দিন ধরে খোঁজাখুঁজি চলে। রাস্তা, বন, লেক কোনো কিছুকেই বাদ দেয়নি সাধারণ মানুষ আর পুলিশ। তবে এত খুঁজেও অ্যালেক্স বা মাইকেলের কোনো হদিস মেলে না। তার বদলে বেরিয়ে আসে চমকে দেওয়া এক সত্যি ঘটনা। শুরু থেকেই সুজানের উপরে পুলিশের সন্দেহ কাজ করছিল। সুজানের ভাষ্য মতে, তার গাড়িতে পিস্তল দেখিয়ে কালো মানুষটা যখন উঠছিল তখন সেখানে আর কোনো গাড়ি ছিল না, তাই এই ঘটনাটি কেউ দেখতে পায়নি। আর একই সাথে সে এটাও বলছিল যে লাল আলো জ্বলছিল বলেই সে গাড়ি থামাতে বাধ্য হয়েছিল। সুজানের এই কথা শুনেই খটকা লাগে পুলিশের, কারণ রাস্তায় যদি গাড়ি না থাকে তাহলে অন্য রাস্তা বন্ধ করে সেই রাস্তা খুলে দেবে কেন কেউ? সুজানের গাড়ি যদি লাল আলো জ্বালানোর কারণে থামে তাহলে নিশ্চয়ই রাস্তায় অন্য পাশে গাড়ি দাঁড়িয়েছিল তখন। কিন্তু সুজানের কথা মতো সেখানে এরকম কিছুই ছিল না। তবু তখনও সুজানের উপর কোন রকম অভিযোগ আনেনি পুলিশ। নিজেদের এই চিন্তা আর সন্দেহকে পাত্তা দেয়নি তারা। ভেবেছে কেন নিজের বাচ্চাদের সাথে এমন করবে সুজান। বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল সুজান, বন্ধুদের সাথে বেশ হাসি খুশিও ছিল, তাই তার উপর সন্দেহ আনাটাও খুব অপ্রত্যাশিত ছিল। মিডিয়ার কাছে কেঁদে কেঁদে নিজের সন্তানদের ভিক্ষা চান সুজান। সবার সমবেদনা চলে যায় সন্তান হারা মা সুজানের প্রতি। ফলে সরাসরি কোনো অভিযোগ ছাড়াই একই সাথে কালো কোনো একজন মানুষকে খুঁজতে থাকে পুলিশ, সেই সাথে সুজানের উপরেও চোখ রাখে। স্টেটের পক্ষ থেকে রবার্ট স্টুয়ার্ট কাজ করতে থাকেন কেসটি নিয়ে। সবখানে খোঁজা হয় সুজানের সেই গাড়িকে। পুলিশের বিশ্বাস ছিল যদি সুজান তার সন্তানদেরকে লুকিয়ে রাখে তাহলে অ্যালেক্স আর মাইকেল এখনও বেঁচে আছে, সুজান জানে তারা কোথায় আছে। ঘটনার কিছুদিন পর সুজানের গাড়ির মতো একটি গাড়িকে খুঁজে পায় পুলিশ, তবে সেটা আসল গাড়ি ছিল না। ইতিমধ্যে ইউনিয়নের বাসিন্দারা বাচ্চাদের খুঁজতে পুলিশকে সাহায্য করতে শুরু করে। প্রায় 1000 খানেক পোস্টার ছাপায় তারা, বিভিন্ন স্থানে হলুদ রিবন বাঁধে, ঘোড়ায় চড়ে জঙ্গলগুলো খুঁজে দেখে। শেষমেশ জন ডেলং লোকে খোঁজে পুলিশ। তীরের থেকে 100 ফুট দূর অবধি ড্রাইভাররা খুঁজে ফেরে গাড়ি বা কোনো মৃতদেহ আছে কিনা। এর ভেতর FBI সুজানের ঘরে তল্লাশি চালায়, কিন্তু সেখানে কিছুই খুঁজে পায়নি তারা। ঘটনার 1 সপ্তাহ পরে টিভির সামনে আবার এসে হাজির হয় সুজান আর ডেভিড। নিজের বাচ্চাদেরকে আবার ফেরত চায় সুজান। ঘটনার 8ম দিনে সুজানের কথায় আরো কিছু অসঙ্গতি খুঁজে পায় পুলিশ। প্রথমত, আগে থেকেই রাস্তায় ট্রাফিকের রেড লাইট নিয়ে বেশ সন্দেহ কাজ করছিল পুলিশের সুজানের প্রতি। এবার সেটা আরো জোরদার হয় তখন যখন তদন্ত করে জানা যায় যে 25 অক্টোবর রাতে সুজান ওয়ালমার্টে যায়নি। এমনকি সে যে বন্ধুর বাড়িতে যাবে বলে রওনা দিয়েছিল সেই বন্ধুটিও 25 তারিখে বাসায় ছিল না। তাহলে কি পুলিশকে একেবারেই মিথ্যা কথা বলেছিল সুজান? জানতে চাইলে পুলিশকে দেওয়া নিজের স্টেটমেন্ট বদলে ফেলে সুজান। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে সে, তবে এবার কেবল পুলিশ বা FBI নয়, সুজানকে সন্দেহ করতে থাকে মিডিয়াও। বিশেষ করে যখন বারবার টিভিতে বলা কথাগুলোতে সুজান মাইকেল আর অ্যালেক্সকে "আমি তোমাদের খুব ভালোবাসতাম" এই ধরনের শব্দগুলো ব্যবহার করছিল, তখনই মানুষের মনে প্রশ্ন উঠে আসে, কেন এমন করছে সুজান? কেন এভাবে অতীতের কথা বলছে? এখন কি আর তাহলে নিজের বাচ্চাদেরকে ভালোবাসে না সে? কেন বাসে না? তার মানে কি সুজান এমন কিছু জানে যেটা অন্যরা জানে না? অন্যদের মনে তখনও আশা, না ছোট্ট শিশু দুটো হয়তো মারা যায়নি, কিন্তু সুজান কি করে এত নিশ্চিত হল? কিভাবে এত সহজে বলছে সে যে তার ছেলেরা আর নেই? নিজেকে নির্দোষ বলে দাবি করে সুজান, তবে পরের বৃহস্পতিবারে প্রশ্ন উত্তর পর্বের সময় একেবারে ভেঙে পড়ে সুজান। কান্নামাখা গলায় কেবল বলতে থাকে তার সন্তানেরা ভালো নেই। এরপর পুলিশকে সে নিজেই জন ডে লং লেকের পানির নিচে নিজের গাড়ি আর বাচ্চাদের খুঁজতে বলে। সুজানের কথা মতো তীর থেকে প্রায় 122 ফুট দূরে পানির নিচে খুঁজে পাওয়া যায় তার হারানো গাড়ি। আর কেবল গাড়ি নয়, গাড়ির ভেতরে পেছনের সিটে বসে থাকা মৃত মাইকেল আর অ্যালেক্সকেও আবছাভাবে দেখা যাচ্ছিল। গাড়ির ফ্ল্যাশ লাইট তখনও জ্বলছিল, মৃতদেহগুলো তখনও গাড়ির ভেতরে ডুবন্ত অবস্থা দিয়েছিল। জানালা বন্ধ থাকায় সেখানে পানি প্রবেশ করতে পারেনি এত। পরবর্তীতে সুজানকে নিয়ে পুলিশ চার্চে আসে আর সেখানেই লিখিত একটি স্বীকারোক্তি দেয় সুজান। নিজের সন্তানদের সাথে করা নিকৃষ্টতম ব্যবহারকে মেনে নেয়। আর নিজের এই নতুন লেখায় সে জানায় ঘটনার দিন 25শে অক্টোবর সে আত্মহত্যা করার চিন্তা করেছিল। একজন মা হিসেবে সুজান চায়নি যে তার মৃত্যুর পর তার সন্তানেরা একা হয়ে যাক বা খারাপ থাকুক, আর তাই নিজেই নিজেকে মারার আগে সন্তানদের মেরে ফেলতে চেয়েছিল সে। প্ল্যান সব ঠিক করাইছিল। গাড়ি নিয়ে সোজা লেকের কাছে চলে যায় সুজান, সেখান থেকে সোজা গাড়ি নামিয়ে দেয় লেকের পানিতে। তবে তার আগে একবার ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় সে, তারপর নিচে নেমে যায় আর বাইরে থেকে গাড়িকে আবার সামনের দিকে এগিয়ে দেয়। ঢালু স্থানে দ্রুত গাড়ি নেমে যায় পানির অতলে। সেখানে মৃত্যু হয় 3 বছর বয়সী মাইকেল আর 14 মাস বয়সী অ্যালেক্সের। সেদিন সন্ধ্যাতেই শেরিফ ওয়েলস সবাইকে জানিয়ে দেন সুজান স্মিথের অপরাধ সম্পর্কে আর সুজানকে নিজের 2 সন্তানের খুনি হিসেবে প্রকাশ করেন। এই ঘটনা শোনার পর পুরো ক্যারোলিনা আর পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। সেই সাথে এতদিন ধরে যারা সুজানকে সমবেদনা জানিয়েছিল আর তার সন্তানদের খুঁজতে সাহায্য করেছিল, অর্থাৎ ইউনিয়নের সবাই প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে পড়ে। সুজানের প্রতারণা ডেভিডকেও অবাক করে দেয়। সর্বোপরি একজন মা কিভাবে তার সন্তানকে খুন করতে পারে সেটা ভেবে স্তব্ধ হয়ে যায় পুরো পৃথিবী। বিচার শুরু হল। সাউথ ক্যারোলিনা প্রশাসন সুজানের মৃত্যুদণ্ডের কথা বললেও ডিফেন্স থেকে বলা হয় সুজান নিজেও নিজের অপরাধের জন্য অনুতপ্ত, সে মারা যেতে চায়, তাই এই অবস্থাতে তাকে বাঁচিয়ে রাখলে সেটাই হবে তার জন্য আরো বেশি শাস্তি। সাউথ ক্যারোলিনার হাজার হাজার মানুষ এই সময় শিশু মাইকেল আর অ্যালেক্সের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেয়। যে লেকের ভেতর তাদের জীবন সমাপ্ত হয়েছিল সেটার পাশে ফুল আর অনেক ভালোবাসা নিয়ে ভিড় জমায় সবাই। 1994 সালের 6 নভেম্বর রবিবার মাইকেল আর অ্যালেক্সকে কবর দেওয়া হয়। তাদের দুজনের শরীর একই জায়গায় দাফন করা হয়। সুজানকে অ্যারেস্ট করার সাথে সাথে এতদিন ধরে ইউনিয়নের যে মানুষগুলো তাকে সমর্থন করে এসেছিল তারাই রাগে ফুলতে থাকে আর সুজানের বিরুদ্ধে র্যালি করে। রাস্তার হলুদ রিবনগুলো তুলে সেখানে সাদা আর নীল রিবন লাগিয়ে দেয় তারা। একদিনের ভেতরেই সুজানের প্রতি সবার ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। বিশেষ করে কালো চামড়ার মানুষেরা বিনা কারণে দোষ দেওয়ার জন্য আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় সুজানের প্রতি। 12ই ডিসেম্বর খুনের দায় আনা হয় সুজানের উপর। 16ই জানুয়ারি ইউনিয়ন কাউন্টি আইনজীবী টমি পোপ, যিনি এই মামলার প্রসিকিউটর হিসেবে কাজ করছিলেন, তিনি সুজান স্মিথের মৃত্যুদণ্ডের কথা বলেন। সুজান স্মিথ একজন পাবলিক ডিফেন্ডার জুডি ক্লার্ককে নিয়োগ করেন নিজের জন্য। সুজানের মা এবং সৎ বাবা পরবর্তী আইনজীবী ডেভিড ব্রুককে নিয়োগ দিতে নিজেদের বাড়ি মর্টগেজ রাখেন। বিচারক উইলিয়াম হাওয়ার্ড কেসের সাথে জড়িত সমস্ত খুঁটিনাটি নিয়ে কাজ করা শুরু করেন। এমন একটি কেসের ব্যাপারে রায় দেওয়ার জন্য সঠিক জুরি পাওয়া খুব বেশি কঠিন হয়ে পড়েছিল। ডেভিড ব্রুক ইচ্ছে করলেই স্থান পরিবর্তন করতে পারতেন, কিন্তু তিনি জুরি হিসাবে স্থানীয়দেরই বাছাই করেন। খুব দ্রুততার সাথেই চলতে থাকে কোর্ট রুমের কাজ। সুজান স্মিথের ট্রায়াল শুরু হয় 1995 সালের 17ই জুলাই। হয়তো আরো তাড়াতাড়ি ও সহজে পুরো কাজটা হতে পারত, কিন্তু এক্ষেত্রে প্রসিকিউশন নিজের পায়ে নিজেই কুড়াল মারে। যদিও কোনো দরকার ছিল না, তবুও কেন সুজান নিজের সন্তানদেরকে খুন করেছেন সেই মোটিভ হাজির করার চেষ্টা করছিল প্রসিকিউশন। প্রতিদিন কোর্টের বাইরে সয় সয় মানুষের লাইন লেগে থাকাটা যেন অনেকটাই স্বাভাবিক হয়ে পড়েছিল। সাউথ ক্যারোলিনের বিচার ব্যবস্থা দুইটি ভাগে বিভক্ত। একটি অংশ এটা নির্ধারণ করে ব্যক্তি দোষী নাকি নির্দোষ, আর অন্য অংশটি ঠিক করে দেয় কোন ধরনের শাস্তি হতে পারে। প্রথম অংশটির ক্ষেত্রে সুজান স্মিথ পুরোপুরি দোষী হিসেবে বিবেচিত হয়। এছাড়া তার লিখিত বিবরণের মাধ্যমেও সেটা পুরোটাই প্রমাণিত হয়। তবে প্রসিকিউশন এমন কোন জায়গা রাখতে চাননি যেটার মাধ্যমে আবার নতুন করে কিছু বলা যায় বা আঙুল তাক করা যায় বিচার পদ্ধতির দিকে। খুনের মোটিভ হিসেবে বলা হয় সুজান তার সন্তানদেরকে হত্যা করেছিল নিজের ধনী বয়ফ্রেন্ডকে ফিরে পেতে। হত্যার কিছুদিন আগে সুজানকে লেখা টমের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করে টম যে তাদের সম্পর্ক শেষ করার পেছনে অন্যতম কারণ হল সুজানের সন্তান। টম ফিল্ডলি সুজানের আগের ঘরের বাচ্চাদের বাবা হিসেবে দায়িত্ব পালন করতে চাচ্ছিল না, আর এই কারণে নিজের সন্তানদেরকে খুন করেছিল সুজান এমনটা ধারণা করে প্রসিকিউটর। সন্তান না থাকলে কোনো দায়িত্ব থাকবে না, টম ফিরে আসবে, ব্যাপারটা ছিল অনেকটা এরকম। কিন্তু ডিফেন্স এই ক্ষেত্রে একেবারেই অন্য একটি ব্যাপার তুলে আনে। তাদের বক্তব্য অনুসারে মনোরোগ বিশেষজ্ঞদের মতে সুজানের মানসিক অবস্থা খুব একটা ভালো কখনোই ছিল না। ছোটবেলা থেকেই মানসিক চাপে ভুগতে হয়েছে সবসময় সুজানকে। মাত্র 6 বছর বয়সে সুজান তার বাবাকে হারায়, আত্মহত্যা করে মারা যায় সুজানের বাবা। আর যে ব্যক্তিদের পরিবারে আত্মহত্যার নজির থাকে তাদের ভেতরেও এই প্রবণতা দেখা দেয় অনেক বেশি হারে। ফলে ঠিক এই একই জিনিস কাজ করেছে সুজানের ভেতরে। বাবার মৃত্যুর পর সুজানের মা অন্য একজনকে বিয়ে করে ফেলে। সবকিছু মিলিয়ে হতাশায় ভুগত সুজান সবসময়, কিন্তু সেটা আরো একটু বেশি মাত্রা পায় যখন সুজানের সৎ বাবা তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সুজানের সৎ বাবা রেভারলি রাসেল বিয়ের পর সুজানের সাথে জোর করে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তখন সুজানের বয়স ছিল 15 বছর। সে সময় একবার আত্মহত্যা করার চেষ্টা করে সুজান স্মিথ। হাসপাতালে জায়গা হয় তার, অবশ্য বেঁচে ফেরে সুজান সেবার। এমনকি মাইকেল আর অ্যালেক্সের খুনের ঘটনার 3 মাস আগেও সৎ বাবা জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সুজানের সাথে। মোট 2 বার আত্মহত্যার চেষ্টা করে সুজান, সফল না হয় তার হতাশা আরো বেড়ে যায়। মানসিকভাবে একেবারেই সুস্থ ছিল না সুজান, এটা বলতে একেবারেই বেগ পেতে হয় না। তাই তার মানসিক অবস্থার কথা ভেবে আর নিজের কাজকে নিয়ে থাকা অনুশোচনাকে দেখে বিচারের রায় প্রদান করতে অনুরোধ করে ডিফেন্স। সুজানের এই কর্মকাণ্ড যে কোনো পূর্ব পরিকল্পিত হত্যা নয়, বরং হুট করে আবেগ, মানসিক অবসাদ আর আত্মহত্যার প্রবণতা থেকে করা একটা কাজ, সেটা প্রমাণ করার চেষ্টা করা হয়। পরিস্থিতি তখন অনেকটাই ডিফেন্সের দিকে চলে গিয়েছিল। কোর্ট অবশেষে সিদ্ধান্ত নেয় নতুন একজন মনোরোগ বিশেষজ্ঞকে এই কেসের ব্যাপারে অন্তর্ভুক্ত করার। তিনি সুজানকে পরীক্ষা করেন, কিন্তু তাতে করেও প্রশ্ন থেকেই যায়। যদি সুজান নিজে আত্মহত্যা করবে বলেই সন্তানদের মারার মতো কাজ করতে পারে, তাহলে সে পরবর্তীতে কেন একবারের জন্য আত্মহত্যা করার চেষ্টা করেনি? 24 জুলাই সুজান স্মিথের পেনাল্টির পর্যায় শুরু হয়। প্রসিকিউটর পুরো ব্যাপারটাকে আরো ভালোভাবে পর্যালোচনা করতে চাচ্ছিল। প্রসিকিউটর এটা প্রমাণ করতে চাচ্ছিল যে আবেগের বশে এমন কাজ করেনি সুজান। যদি আবেগের বশে করে থাকতো তাহলে এত ঠান্ডা মাথায় সে এটা করতে পারত না। সামনে নিজের সন্তানেরা মারা যাচ্ছে সেটা বোঝার সাথে সাথে তাদেরকে বাঁচাতে পারত। আবারও ঘটনার পুনরাবৃত্তি করা হয়। একটা গাড়ি ঠিক সেভাবেই ঢালের দিকে এগিয়ে দিতে খানিকটা ব্রেক কষে আবার চালু করে লেকের পানিতে ফেলে দেওয়া হয়। ভেতরে রাখা হয় একটা ক্যামেরা। পুরো গাড়িটা ডুবতে, গাড়ির ভেতরে পুরোপুরি পানিতে ভরে যেতে সময় লাগে 5 মিনিট 52 সেকেন্ড। এই সময়ের ভেতরে বাচ্চাদেরকে বাঁচানো সম্ভব ছিল সুজানের পক্ষে। ডিফেন্স অবশ্য জানায় যে প্রসিকিউটর এই ব্যাপারটা দেখিয়েছেন দিনের আলোতে, কিন্তু সুজান সেটা করেছিল রাতে। রাতের বেলায় ওভাবে গাড়িটাকে ঠিক করে দেখতে পারাটাও তখন সম্ভব ছিল না। তবু পুরো ব্যাপারটা জুরি এবং সবার কাছে পরিষ্কারভাবে বোঝাতে কোর্টে ওই গাড়ি ডুবে যাওয়ার ভিডিওটা দেখানো হয়। ভিডিও দেখার শেষে কোর্টরুমের প্রত্যেকটা মানুষ চোখ ভেজাতে বাধ্য হয়েছিল। হাউমাউ করে কেঁদে উঠেছিল মাইকেল আর অ্যালেক্সের বাবা ডেভিড। আর সেইবার প্রথম সুজান নিজের ভুল স্বীকার করে, সরি বলে। জুরিদের বেশিরভাগই সুজানকে পরিষ্কারভাবে দোষী বলে মোট প্রদান করে। তবে সুজানের মৃত্যু তার প্রকৃত শাস্তির চাইতে কম হয়ে যাবে বলে মনে করেন সবাই। অবশেষে 28 জুলাই প্রায় 2.5 ঘন্টা আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে সুজান যাবজ্জীবন কারাদণ্ডে থাকবে। মৃত্যু নয়, বেঁচে থাকার শাস্তি দেওয়া হয় তাকে। নিজের সমস্ত দোষ স্বীকার করে নেয় সুজানের সৎ বাবা, কিন্তু তাতে সিদ্ধান্ত পরিবর্তিত হয়নি। কলম্বিয়ার সাউথ ক্যারোলিনাতে অবস্থিত নারী সংশোধনাগারে সুজান স্মিথকে রাখা হয়। সেই সাথে বলে দেওয়া হয় যে 30 বছর পার না হওয়া পর্যন্ত প্যারেলের জন্য আবেদন করতে পারবে না সুজান। সুজানের এই রায় নিয়ে ডিফেন্স খুব খুশি হলেও মাইকেল আর অ্যালেক্সের পরিবার খুশি ছিল না। তাদের ভাষ্যমতে একটা মানুষ যদি নিজে মারা যেতে চায় তাহলে এতটা সূক্ষ্মভাবে পরিকল্পনা মতো সন্তানদেরকে সিট বেল্ট বেঁধে রেখে তারপর গাড়ি চালু করে ব্রেক দিয়ে এরপর আবার নিজে বেরিয়ে গিয়ে গাড়িটাকে ফেলে দেওয়া মোটেও সম্ভব নয়। পুরো বিষয়টাই যেন অনেক ঠান্ডা মাথায় করা কোনো ঘটনা বলেই মনে হয়। তবে যেটাই মনে হোক না কেন, শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায় সুজান ভন স্মিথের। 1995 সালে নিজেদের অ্যালবাম সুপে অল্টারনেটিভ রক ব্যান্ড ব্লাইন্ড মেলন সুজান স্মিথের এই ঘটনাটি নিয়ে একটি গান কার সিট গায়। জেলে থাকাকালীন সময়েও নিজেকে বদলাতে পারেনি সুজান। লেফটেন্যান্ট হাস্টন ক্যাগল এবং ক্যাপ্টেন জুনিয়র আলফ্রেড আর ডো নামে দুজন অফিসারের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে সুজান স্মিথ। পরবর্তীতে এই দুজন অফিসারকে শাস্তি দেওয়া হয় এবং সেই সাথে সুজানকেও গ্রিনউডের একটি জেলে স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত 45 বছর বয়স্ক সুজান সেখানেই আছে। 30 বছর পর সুজান স্মিথ প্যারেলের আবেদন করার সুযোগ পাবে, কিন্তু সেটা হবে ঠিক 2024 সালে। ততদিনে সুজানের ভেতর বেঁচে থাকার আগ্রহটা আর টিকে থাকবে তো? জীবন আর কতটুকুই বা অবশিষ্ট থাকবে তার জন্য? এখন কেবল দেখার অপেক্ষা।
এতক্ষণ ধরে শুনলেন কুয়াশা এক্স ফাইলস এর সুজান স্মিথ কেস, আর পড়ে শোনালো সেতু। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল গল্পে যাবার। আজকের মূল গল্প লিখেছেন অনিকা চৌধুরী প্রিয়ন্তি। এখন শুনবেন গল্পের প্রথম পর্ব, তারপরে আবারও ফিরে আসছি। আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 এফএম এর সঙ্গে রয়েছে শারমিন, আর ফিরে আসছি প্রথম পর্বের পর। যেহেতু ডানা মেলে উড়ে যেতে পারি না, তাই মানুষের মাঝে আমাদের ঠিকানা। কালে কালে মানুষ অসভ্য থেকে সভ্যতার দিকে পা বাড়িয়েছে। মানুষের বাইরের দিকটা যতই সভ্য হয়েছে, ভেতরটা তার সাথে পাল্লা দিয়েই অসভ্য আর বর্বর হয়েছে। কখনো কখনো সেই বর্বরতার চিহ্ন থেকে গেছে গাঢ়ভাবে।
মা, বের হচ্ছি।
ঠিক আছে, যা, ঠিক মতো নিয়ে আসবি, সোজা বাসায় চলে আসবি, অন্যদিকে যাবে না কিন্তু।
আচ্ছা আচ্ছা, আর তুমি রান্নাবান্না করে রেখো।
যা, আর শোন, আর কেউ আসবে সাথে?
না মা, আপাতত আর কেউ আসবে না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা।
ওকে মা, বাই।
আই মামো, মামো, ফোনটা একটু রাখ না বাবা, বাসায় একজন গেস্ট আসছে, একটু হেল্প কর না আমাকে।
আসছি মা, 5 মিনিট।
তোদের জ্বালা আমি বাসা থেকে বেরি হয়ে যাব।
যাও না মা।
কি বললি?
মা, তুমি কোথাও গিয়ে 2 দিনও থাকতে পারবে না।
সেই সুযোগই তো তোরা 2 ভাই বোন মিলে নিস আমার কাছ থেকে।
বলো কি করতে হবে, তাও চিল্লাচিল্লি করো না তো।
কিচেনে আয়। তুমি এমন শুকিয়ে গেছো কেন বাবা?
এই যে, এই যে মা, তুমি আবার শুরু করলা। আচ্ছা, তোমার চোখের পাওয়ার কি কম না বেশি? তোমার সবাই কি শুকনো লাগে? এই যে মম যে দিনে দিনে ফুলে ফুলে মিষ্টি কুমড়া হচ্ছে, তাও তুমি বলো শুকায় গেছে।
মা, তুমি দেখছো গেস্টের সামনে আমাকে কিসব বলছে, খুব খারাপ হবে কিন্তু মা।
আহা, তোরা একটু থামবি, তুমি খাও বাবা, ওরা সারাক্ষণ এইসবই করে, ওসব কিছু না।
যেদিন তোকে একটা চৌকিদারের সাথে বিয়ে দিয়ে
তহিদ। আচ্ছা জন, ওখানে থাকো কোথায়?
এই তো আমার বাসায়, আমাদের নিজেদের বাড়ি আছে ওখানে। বাবা গিয়ে বাড়ি কিনে ফেলেছেন বলে বেঁচে গিয়েছি। থাকা নিয়ে কোনো হেডেক নেই, আমার মোবাইলে ছবি আছে, লেট মি শো ইউ।
এখন দেখাতে হবে না, পরে দেখবো, আগে খাও তো শান্তি মতো।
আচ্ছা,
তুমি তো বেশ ভালো বাংলা বলতে পারো দেখছি, বোঝাই যাচ্ছে না ছোটবেলা থেকে সেই আয়ারল্যান্ডে বড় হয়েছ, এত ভালো বাংলা শিখলে কি করে?
বাবা বাসায় সবসময় বাংলায় কথা বলতেন, আমাদেরকেও সবসময় বাংলায় কথা বলতে হতো, বাবার কাছেই বাংলা শিখেছি।
তোমার বাবা যা সুন্দর আবৃত্তি করতে পারত, তার আবৃত্তি আমি আর তোমার আঙ্কেল মুগ্ধ হয়ে শুনতাম।
আমিও বাবার আবৃত্তির খুব ফ্যান ছিলাম।
খেয়ে দেয়া জম্পে সাড্ডা হবে, অনেকদিন তোর সাথে কথা হয় না।
আমারও অনেক গল্প জমে গেছে আপনাকে বলার জন্য।
তোকে কে নিচ্ছে, খেয়ে চুপচাপ শুয়ে পড়বি।
বাচ্চাদের এসব বড়দের গল্পের মধ্যে থাকার কোনো দরকার নেই।
মা তুই কি তোহিত, সারাটা দিন ওর পিছে লেগে থাকতে তোর বোর লাগে না?
আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোমার সাথেও গল্প করব।
খাওয়া শেষে সবাই গেস্ট রুমে গেল। মিসেস বিথি গেস্ট রুমটা পরিষ্কার করে রেখেছে আগে। তহিদ আর মমর বাবা মারা যাওয়ার পর তারা এই বাড়িতেই থাকে। তাদের বাবা বেশ প্রভাবশালী মানুষ ছিলেন, বছর ছয়েক আগে হার্ট অ্যাটাকে মারা যান। ঢাকায় অনেকগুলো ফ্ল্যাট আছে, ব্যাংক ব্যালেন্সও আছে। ফ্ল্যাট ভাড়া আর ব্যাংক ব্যালেন্স এসব দিয়ে ভালোভাবেই তাদের চলে যায়। আর্থিক অভাব না থাকলেও মাঝে মাঝেই তাদের বাবার অভাবের ছাপ তাদের মায়ের চোখে দেখতে পায় তহিদ আর মম। তবে তিনজনের সংসারে আরো একজন সদস্য তাদের সাথে থাকে, তা হল ভালোবাসা। সেই শক্তিটুকু নিয়েই মিসেস বিথি তহিদ আর মমকে এত বড় করে তুলেছে। এই বাড়িটা তাদের বাবা অনেক শখ করে বানিয়েছিলেন, তাই তারা এই বাড়িতেই থাকে। সে যাই হোক, গেস্ট রুমে সবাই বসল। মম সবার জন্য কফি বানিয়ে নিয়ে এল।
আচ্ছা বাবা, তোমার আব্বু মারা যাওয়ার তো অনেকদিন হয়ে গেল, এতদিন ধরে তুমি একাই আছো?
হ্যাঁ আন্টি, বাই দ্য ওয়ে এই যে দিস ইজ মাই সুইট হোম।
বাহ, বাড়িটা খুব সুন্দর, তাই না মা?
এত বড় বাড়িতে তুই একাই থাকিস?
বাবা মা ছাড়া তো আর আমার কেউ নেই, তারা দুজনেই চলে গেছেন, আর কে থাকবে আমার সাথে?
একটা ধপধপে সাদা বিদেশি মেয়ে বিয়ে করে ফেললেই তো পারেন।
আহ তুই থাম তো, তোমার রান্নাবান্না এইসব কে করে বাবা?
ইয়ে মানে আমি নিজেই, সারাদিন তো বাহিরে বিজি থাকি, বেশিরভাগ সময় বাইরেই খেয়ে নিতে হয়, খুব একটা প্রবলেম হয় না।
দেখেছিস কিছু শেখ, তোদের তো এখনো মুখে তুলে খাওয়াতে হয়।
আচ্ছা মা, কালকে থেকে রান্না করে খাওয়াবো তোমাকে, খুশি?
তুই করবি রান্না?
আচ্ছা আপনার ওখানে একা থাকতে ভয় করে না?
ভয়? কিসের ভয়?
এত বড় বাড়ি, কোনো প্যারানর্মাল ঘটনা হয় না?
এমন কোনো কিছু এক্সিস্ট করে না?
করে।
তুই তো বলবি করে, জানিস তো জন, কিছুদিন পর পর ওকে নাকি ভূতে ধরে, কি যে অদ্ভুত আচরণ করে, মা আবার এইসব লাই দেয়, আসলে সব পড়া ফাঁকি দেওয়ার বাহানা।
আহ তহিদ, যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না, অনেক হয়েছে, এখন তোরা ঘুমোতে যা, ওকে একটু ঘুমোতে দে, জার্নি করে এসেছে, তুমি শুয়ে পড়ো বাবা, আর কিছু লাগলে আমাকে ডাক দিও।
ওকে, গুড নাইট আন্টি। গুড নাইট তহিদ।
আমাকে বললেন না?
সুইট ড্রিমস।
সপ্তাহখানেক পর তহিদ আর মম দুজনের ইউনিভার্সিটি বন্ধ দিল। তহিদ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়ে আর মম পড়ে দ্বিতীয় বর্ষে। অবশ্য তহিদ মমর চেয়ে তিন বছরের বড়, তহিদ ভার্সিটিতে ড্রপ দিয়েছে তিন বছর। কিন্ডার গার্ডেনে থাকতে জন আর তহিদ এক বছর একসঙ্গে পড়েছিল, সেই থেকেই দুজন খুব ভালো বন্ধু। জনের বাবা আর তহিদের বাবা খুব ভালো বন্ধু ছিলেন, তাদের বাসাও পাশাপাশি ছিল। মম জনকে এর আগে দেখেনি। জনরা যখন আয়ারল্যান্ডে চলে গিয়েছিল তখন মমর বয়স চার কি পাঁচ মাস, কিন্তু তহিদের মুখে অনেক কথা শুনেছে জনের, মাঝে মাঝে ফোনেও কথা হতো। অদৃশ্য এই মানুষটার কথা শুনতে শুনতে একটা অদৃশ্য ভালো লাগা কাজ করত মমর, কেন তা সে নিজেও জানে না। দেখার পর সে অদৃশ্য ভালো লাগা দৃশ্যত হতে থাকল। ছুটিতে তারা জনকে নিয়ে তাদের গ্রামের বাড়ি বেড়াতে গেল।
ওয়াও, what a beauty! মাঝে মাঝে মনে হয় এই দেশে থেকে যাই।
থেকে যান না?
তুমি বললে থেকে যাব।
কে কার কথা থেকে যাচ্ছে?
না না, মানে তেমন কিছু না, চল।
আচ্ছা শোন, একটা খারাপ নিউজ আছে।
What happened?
পাশের বাড়িতে একজন মারা গেছে, আমার সম্পর্কে মামা হয়, চল দেখে আসি। মম তুইও চল।
আমি যাব।
আরে ধুর, কিচ্ছু হবে না, চল তো, আর না যেতে চাইলে থাক।
আচ্ছা চল।
কি ব্যাপার, তুমি এমন করছো কেন? এনিথিং রং?
আরে না, দাদিমা আর মা মিলে ওর মাথায় কিসব অদ্ভুত কথা ঢুকাইছে, বাদ দে তো, চল।
তহিদের গ্রামের বাড়িটা বেশ সুন্দর, ডুপ্লেক্স বাড়ির ছাদটাতে উঠলে সামনের দিঘিটাকে চমৎকার লাগে। এই বাড়িতে তহিদের দাদিমা আর বড় ফুপি থাকে। বড় ফুপির হাজবেন্ড বাইরে থাকে, তাই তিনি দাদিমার সাথেই থাকেন। দাদিমার অনেক বয়স হয়ে গেছে, একা থাকতেও পারেন না। যাই হোক, তহিদ আর মম বাড়িতে আসলে দাদিমার বয়স যেন কয়েক বছর কমে যায়। কি যে ব্যস্ত হয়ে পড়েন তিনি ওদেরকে নিয়ে, আর জনের তো মনেই হচ্ছে না সেই প্রথমবার এসেছে, সবাই যেন তার কত পরিচিত। যাই হোক, রাতে দাদিমা সবাইকে নিয়ে বসে পড়ল গল্পে। কত যে গল্প, শেষ পর্যন্ত গিয়ে ঠেকল ভূতের গল্পে। গল্প বলতে বলতে হঠাৎ জন লক্ষ্য করল, মম ঘরের ভেতর নেই। সে কাউকে কিচ্ছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর খুঁজতে খুঁজতে ছাদে উঠল। ছাদে উঠে দেখে মম দিঘির পাড় ধরে হাঁটছে। সে দৌড়ে নিচে নেমে মমর কাছে গেল।
কি ব্যাপার মম, তুমি এখানে এত রাতে কি করছো? সবাই গল্প করছে আর তুমি একা একা হাঁটছো, এনি প্রবলেম?
না, গন্ধ পাচ্ছি, অসহ্য গন্ধ। যেখানে যাচ্ছি সেখানে গন্ধ।
হোয়াট স্মেল? বাট কিসের স্মেল?
লাশের গন্ধ। কেউ মরলেই আমি গন্ধ পাই, অসহ্য গন্ধ।
এসব কি উল্টাপাল্টা কথা বলছো তুমি? শহরে বড় হয়েও তুমি এই সমস্ত কথা বিলিভ করো?
আমি পাই, আমি লাশের গন্ধ পাই, মরার গন্ধ পাই। জন, আমার শরীরটা কেমন ভার হয়ে আসছে, তুমি চলে যাও জন, যাও।
আরে আরে মম, এই এই মম, তোহিত, তোহিত কাম হিয়ার, তাড়াতাড়ি আয়, জলদি আয়।
হ্যাঁ, কি হয়েছে মম? এই মম, জন ধরতো আগে, আগে ঘরে নিয়ে যাই।
আবার এই জন্য বলি সন্ধ্যার পর ছাদে যাইস না। আর তুই তোহিত, তুই সব জান নাও কেমনে ওরে মরার বাড়িতে নিয়ে গেলি? বইনটারে কি মায়রা ফেলবার চাস? এমনিতে ওর কত সমস্যা, এসব মানুষ জান না গেলে ক্যাডা বিয়ে করবো এই মায়ারে। যা যা যা, কেউ গিয়া মৌলবীরা খবর দে, ক বড় মাহনি যাইতে কইছে।
তোহিত একটু বাইরে চল তো।
What's going on? হুজুর এসে ওর গায়ে পানি ছিটাচ্ছে, কি সব বলছে, এসবের মানে কি?
এসবই তো হচ্ছে সে ছোটবেলা থেকে। সবাই বলে ওর রাশি নাকি খারাপ, তুলা রাশি, তাই কোনো মরার বাড়ি কিংবা বাচ্চা হয়েছে এমন কোনো বাড়িতে ওর যাওয়া নিষেধ। সবাই বলে কি সব খারাপ বাতাস লাগে ওর গায়ে, অনেক ডাক্তারও দেখিয়েছে জানিস, কিছুতেই কিছু হয়নি।
তাই বলে তোরা ওর সাথে এমন করবি? আমি কালী আন্টির সাথে কথা বলবো, তুই কালী ঢাকায় যাওয়ার ব্যবস্থা কর।
আচ্ছা দাদিমার সাথে কথা বলে দেখি, চল ঘরের ভেতর। দাদিমা, আমরা কাল ফিরে যেতে চাই।
কাল কেমনে যাইব, এই বাতাস কাটতে দুদিন লাগবো, তার আগে যাইতে পারবো না। নাতনি আমার তুলা রাশি, কত কইছি একটু সাবধানে চলবি, কেউ আমার কথা শুনে না।
আচ্ছা ঠিক আছে, দুদিন পরেই গাড়ির টিকিট করছি।
আন্টি, আমার মনে হয় আপনারা যেমনটা ভাবছেন বিষয়টা তেমনটা না, মম ইজ অ্যাবসলিউটলি ওকে। ছোটবেলা থেকে এসব শুনতে শুনতে ওর ভেতরে এসব হ্যালুসিনেট হচ্ছে, নাথিং এলস।
আমার মেয়ে, আমি জানি না, আর চেষ্টা তো কম করিনি, সব ভাবেই চেষ্টা করেছি, ডাক্তার, সাইকিয়াট্রিস্ট, কোনো কিছুতেই কিছু হয়নি, সব চেষ্টাই ব্যর্থ।
আন্টি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার কাছে কিছু চাইতে পারি?
বলো বাবা।
আন্টি, আমি মমকে ভালোবাসি, জানি এটা আমার এভাবে বলার ঠিক না, তবে আমার হয়ে তো কেউ নেই বলার মতো, তাই আমি নিজেই বললাম। আপনি আপত্তি না করলে আমি ওকে বিয়ে করে এখান থেকে নিয়ে যেতে চাই। আমার মনে হয় এখান থেকে দূরে গেলে ওর মন থেকে এই সমস্ত কথা রিমুভও হয়ে যাবে, অ্যান্ড শি উইল বি অ্যাবসলিউটলি ফাইন।
আমার ছেলে মেয়েই আমার সবকিছু, ওদের ইচ্ছের বিরুদ্ধে আমি কখনোই কিছু করি না, আমার কোনো আপত্তি নেই। তবে মমর সাথে আমাকে কথা বলতে হবে, মম যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যাই নেই। কিন্তু একটা কথা আমি আগেই বলছি, আমার মেয়ের এই ধরনের সমস্যা কিন্তু অনেক আগে থেকেই আছে। আমি জানি না, জানি না তুমি কতটুকু সামলাতে পারবে ওকে।
আন্টি, শি ইজ মাই রেসপন্সিবিলিটি না, আমি ওকে কখনোই কোনো অবস্থাতেই একা ছাড়ব না।
মম নিজের অজান্তেই কখন যেন ডানা মেলে দিয়েছিল জনের আকাশে। খুব জাঁকজমক ভাবে বিয়ে হল না তাদের, কারণ সময়ের স্বল্পতা, খুব তাড়াতাড়ি জনের ছুটি শেষ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বিয়ের অধ্যায়টা শেষ করে মমুকে সাথে নিয়ে আয়ারল্যান্ডে ফিরতে হল তাকে। জনের বাড়িটা আয়ারল্যান্ড শহর থেকে অনেকটা ভিতরে, জায়গাটা শুনশান, শহর থেকে দূরে গার্ডেন সিটির কিলমেই নামে তার বাড়িটা। বাড়িটার সামনে কার্পেটের মতো সুন্দর বাগান, তাদের বাড়ি থেকে একটু দূরে আরেকটা বাড়ি, এছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। কিছুটা দূরে একটা চার্চ আছে, আসার পথে মমুর চোখে পড়েছিল, চার্চটা বেশ সুন্দর। জন আর মমু গিয়ে পৌঁছল সন্ধ্যায়। মমুর কাছে সবকিছু খুব নতুন, একদম অজানা লাগছে, তবে সব মিলিয়ে ওর ভালোই লাগছে।
আসলে বাবা বাংলাদেশ থেকে এসে বাড়িটা কিনে ফেলে, তখন হাতে খুব একটা টাকা পয়সা ছিল না। এই বাড়িটা খুব সস্তায় পেয়ে গিয়েছিল, তাই শহর থেকে একটু দূরে হলেও কিনে ফেললাম।
কেন সস্তায়? কেন?
কারণ এই বাড়িতে ভূত থাকে।
মানে কি?
জাস্ট কিডিং। শহর থেকে একটু দূরে বলে বাড়িটা কেউ কিনতে চাইছিল না, তাই কম টাকায় বাড়ির মালিক সেল করে দিয়েছেন।
বাড়ির মালিক বিক্রি করে দিলেন কেন?
আরে ধুর, আমি কি এত হিস্ট্রি মুখস্থ করে রেখেছি নাকি? লিভ ইট, চলো ভেতরে চলো।
বাহ, বাড়িটা সুন্দর তো। কিন্তু জন, বাড়িতে ঢুকতেই শরীরটা কেমন ভার ভার লাগছে।
আরে এত দূর থেকে জার্নি করে এসেছ, ক্লান্ত না তাই এমন হচ্ছে?
না না জন, আমার কেমন জানি লাগছে, আর কেমন একটা গন্ধ লাগছে।
আরে অনেকদিন দরজা জানলা বন্ধ ছিল না তাই? দাঁড়ো, আমি সব দরজা জানলা খুলে দিচ্ছি, আর তুমি একটু রেস্ট নাও, তাহলে সব ঠিক হয়ে যাবে।
হয়তো। আচ্ছা বাদ দাও, এত গোছানো কি ব্যাপার?
ছেলেরা তো এত গোছানো হয় না, সাথে আর কেউ থাকতো নাকি?
হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড।
ও আই সি। অবশ্য বাংলাদেশে আমার একটা বয়ফ্রেন্ড ছিল, ওর কথা খুব মনে পড়ছে।
হোয়াট ডু ইউ মিন?
আই মিন তোমার গার্লফ্রেন্ড থাকতে পারলে আমারও বয়ফ্রেন্ড থাকতে পারে।
ধুর, আমি তো ফান করছিলাম। আসলে বাড়িতে খুব একটা থাকা হতো না, অফিসের পাশেই ফ্রেন্ডের বাসা, বেশিরভাগ সময় ওখানটাতেই থাকতাম, তাই বাড়ি যেমন ছিল তেমনই আছে, এলোমেলো করা কেউ নেই তো।
আমিও ফান করছিলাম। আমি বললাম আর তুমি বিশ্বাস করলে? অন্য কাউকে ভালোবাসলে সব ছেড়ে এত দূর তোমার সাথে আসতাম?
শোনো, আই উইল নেভার লেট ইউ ক্রাই, আই প্রমিস।
মি টু। আচ্ছা ওই পাশের বাড়িটাতে কে থাকে?
ও ওটা সে কথাটা বলা হয়নি, ওনারও বাঙালি, অনেকদিন ধরে এখানে আছে, আমাদেরও অনেক আগে এসেছে এখানে, এক কথায় এখানকার স্থানীয় বললেই চলে, তবে জন্ম বাংলাদেশে।
ও আচ্ছা, বাংলায় কথা বলতে পারে তো নাকি?
ভদ্রমহিলার অনেক বয়স, কি সব প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে রিসার্চ করে, খুবই অদ্ভুত, কিন্তু খুবই মাই ডিয়ার টাইপের মহিলা। আঙ্কেল বেঁচে নেই। ও আচ্ছা, যেটা বলছিলাম, ভদ্রমহিলা বাংলাপাড়ে পুরোপুরি, তার ছেলে, ছেলের বউ আর নাতনি সবাই আয়ারল্যান্ডেই থাকে, তবে ওনারা শহরে থাকে, মাঝে মধ্যে আসে ভদ্রমহিলাকে দেখতে, ছেলে বউ আয়ারল্যান্ডের স্থানীয়। ভদ্রমহিলা সব ভাইকে বাংলা শিখিয়েছেন, সবাই মোটামুটি ভালোই বাংলা বলে।
প্যারানর্মাল অ্যাক্টিভিটি
কি হলো? বিবির করে কি বলছো?
না না কিছু না। তুমি কি কাল থেকে অফিস যাবে?
হ্যাঁ, অনেকদিন ছুটি কাটালাম, তোমার সাথে কাল যাওয়ার সময় ওনাকে পরিচয় করিয়ে দেব, ওরা আমাকে খুব ভালোবাসে। আসলে এদিকে আর কোনো বাঙালি নেই তো, একা বোর হলে ওদের ওখানে চলে যাবে। দ্যাট ইজ মাই সেকেন্ড হোম, এখন থেকে তোমারও।
আয়ারল্যান্ডের সোনালি সকালে মমর সব বিষণ্ণতা যেন মিলিয়ে গেছে, জানালা খুলে দিয়ে অনেকক্ষণ বাইরের দিকে তাকিয়ে থাকলো সে। বাতাস এসে তার গান আলতো করে ছুঁয়ে দিচ্ছে, কি যে সুন্দর অনুভূতি! কিছুক্ষণ পর লক্ষ্য করল তার বাড়ি থেকে বেশ একটু দূরেই একটা অনেক বড় জায়গা প্রাচীর দিয়ে ঘেরা। ভালো করে লক্ষ্য করে দেখল একটা বিশাল গেট, তার উপরে বিশাল করে লেখা কিলমেনাম জেই। সে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সেদিকে, কেমন যেন একটু ঘোরের মধ্যে পড়ে গেল সে। আশেপাশে কিছু যেন মনে নেই তার, কোনো এক অদৃশ্য কিছু টানছে তাকে। কতক্ষণ যে দাঁড়িয়ে থাকলো সে নিজেও জানে না, কোথায় যেন হারিয়ে গেল সে। তারপর জনের ডাকে সে সম্বিত ফিরে পেল।
মাম, ওখানে কি করছো এতক্ষণ ধরে?
হ্যাঁ, না না, কিছু করছি না।
আরে আমি রেডি হয়ে গেছি আর তুমি এখনো ফ্রেশই হওনি।
তুমি কখন রেডি হলে?
তুমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো তোমার খেয়াল আছে?
এই তো এইমাত্র এসে দাঁড়িয়েছি।
তুমি আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছো।
আধা ঘন্টা?
ফরগেট ইট। চলো তোমাকে মিসেস ন্যান্সির সাথে পরিচয় করে দিই, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, আই এম অলরেডি গেটিং লেট।
আরে তুমি তো কিছু খেলেও না।
আমার নেচার প্রেমী সুইট ওয়াইফ নেচারের সাথে প্রেম করা শেষ করতে পারলেই না আমাকে কিছু খাওয়াবে।
সরি সরি, আসলে কি যে হয়েছিল বুঝতেই পারছি না।
ইটস ওকে বাবা, নতুন জায়গায় আসলে একটু টাইম লাগে ম্যাচ করতে। চল চল তাড়াতাড়ি চল।
আমি এইভাবে এই পোশাকে ওনার সামনে যাব?
দিস ইজ নট বাংলাদেশ সুরি, জাস্ট চিল। হ্যালো মিসেস ন্যান্সি।
তোমার সাথে কে জন?
ওকে ইন্ট্রোডিউস করতে নিয়ে এলাম। বাই দ্য ওয়ে আই এম গেটিং লেট, সো তোমরা নিজের নিজের কথা বলে নাও। বাই আন্টি, বাই মম।
এসো, কাম ইন। ওর বাবা মা চলে যাওয়ার পর আমি খোঁজ খবর নিতাম, একদম ম্যাট। বাট হি ইজ আ ভেরি জলি মাইন্ডেড বয়, সবসময় দৌড়ছাপ হাসি ঠাট্টা এসবের মধ্যেই থাকে। হোয়াট এভার, আর ইউ ওকে?
জি আমি,
আমার মনে হচ্ছে না তুমি ঠিক আছো। তুমি কি নার্ভাস ফিল করছো? একদম নার্ভাস ফিল করবে না, উই আর এ ফ্যামিলি।
না না, তেমন কিছু না। আপনার কেন মনে হচ্ছে আমি ওকে না?
এমনিতেই, লিভ ইট।
আপনি সারাদিন একা থাকেন?
না, আমার সাথে অনেকেই থাকে।
কিন্তু আমি তো কাউকে দেখছি না।
সবাই দেখতে পায় না, তবে তুমি চাইলে দেখতে পারবে। যাই হোক, সারাদিন বাড়িতে ঠিক থাকি না, মাঝে মাঝে পাশের চার্চে মিউজিক ক্লাস করাতে যাই।
ও, আপনি গান গাইতে পারেন?
লং লং অ্যাগো, লং লং অ্যাগো।
ওয়াও, কি অ্যাট্রাকটিভ ভয়েস।
থ্যাংক ইউ। তোমার যখন ইচ্ছে চলে আসবে, নো হেজিটেশন। ওকে,
ঠিক আছে, আজ যাই তাহলে।
ওকে ডিয়ার, টেক কেয়ার। মিসেস ন্যান্সির বাড়ি থেকে বের হয়ে মমু নিজেদের বাসার দিকে গেল। মিসেস ন্যান্সি একটু অদ্ভুত, তবে ভালো। সকাল থেকে মমুর শরীরটা ভার ভার লাগছে, কেমন যেন অস্থির লাগছে। অনুভূতিটা ঠিক বোঝাতে পারছে না, তার কেবলই মনে হচ্ছে কোথাও কিছু হয়েছে। বাসায় ফিরে সে শুয়ে পড়ল বিছানায়, তারপর কখন যেন ঘুমিয়েও গেল। ঘুমের মাঝে একটা অদ্ভুত স্বপ্ন দেখল মমু।
ছিলাম মা, ওখানে তো এখন মনে হয়
সন্ধ্যা, এই অসময় ঘুমোচ্ছিলে কেন মা? না মা, শুয়েছিলাম, কখন যে সন্ধ্যা হয়ে গেছে। আচ্ছা মা রাখি, জন এসেছে মনে হয়।
হাই সুইটি,
কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন?
কই, কিছু না।
কি ব্যাপার মামা, সকালে যে জামা কাপড় দেখেছি এখনো তুমি সেটা পরে আছো? তুমি কি সারাদিন শুয়েছিলে?
না, মানে তুমি চলে যাওয়ার পর শুলাম, তারপর কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরই পাইনি, একটা অদ্ভুত স্বপ্ন দেখে ঘুম ভাঙল।
আচ্ছা মামা, তোমার কি এখানে থাকতে খুব খারাপ লাগছে?
আরে না না, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি আমি সারাদিন কিছু রান্নাও করিনি।
ওকে, লিভ ইট, চলো আজকে তোমাকে বাইরে ডিনার করাবো।
সরি জন, আজ সারাদিন আমার জন্য তোমার অনেক ঝামেলা হলো।
এভাবে কেন বলছো, তুমি ছাড়া আর কে আছে আমার? চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
এতক্ষণ শোনার প্রথম পর্ব, চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন কুয়াশে আর জে শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। রাতে বাইরে ডিনার শেষ করে ফিরছিল মম আর জল। সারাদিন মমর শরীরটা কেমন যেন লাগছে, এখন কিছুটা ভালোই লাগছে। জন গাড়ি চালাতে চালাতে অনেক গল্প করছে মমকে, ছোটবেলার গল্প, বাবার গল্প, মায়ের গল্প। হঠাৎ মমর এই ছেলেটার প্রতি তীব্র মায়া বোধ হয়। গাড়ি চালাতে চালাতে হঠাৎ কিলমেইনাম জেলের সামনে এসে জোরে ব্রেক কষল গাড়িটা। কি ব্যাপার, কি হয়েছে?
আরে কিছু না, সামনে দিয়ে একটা বেড়াল যাচ্ছিল।
কালো বেড়াল?
মম, ডোন্ট বি স্টুপিড, বেড়াল কালো হোক আর বেগুনি হোক, সো হোয়াট? আরে আরে আরে, ভয় পেও না, লেট মি সি, কারো হেল্প লাগবে বোধ হয়।
না জন, তোমার নামার দরকার নেই, প্লিজ চলো, প্লিজ।
আরে বাবা, কেউ বিপদে পড়তে পারে, ভেতর থেকে তো আর কাউকে দেখাও যাচ্ছে না। Let me see first.
John, please, আমার ভালো লাগছে না, please, চলো জন এখান থেকে।
ওকে 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 ওকে, তোমাকে নিয়ে না আর পারা যাচ্ছে না। Are you mad? এখানে কেউ নেই তো?
বিলিভ মি জন, বিলিভ মি, আমি এই মাত্র দেখেছি।
মম প্লিজ, তুমি অনেক বেশি ভাবছো, আর নতুন সবকিছুর সাথে ম্যাচ করতে একটু প্রবলেম হয়, তাই বলে এই সমস্ত অর্থ চিন্তা ভাবনা করার কোনো মানেই হয় না। প্লিজ মম, একটু নর্মাল হওয়ার চেষ্টা করো, আদারওয়াইজ আই ক্যানট ড্রাইভ, প্লিজ।
বাড়িতে পৌঁছানো পর্যন্ত মমর লুকিং গ্লাসে বারবার চোখ পড়ছে। বাড়ির সামনে পৌঁছে মম গাড়ি থেকে নামল, তার কেবল মনে হচ্ছে কেউ তাকে দেখছে, সে বারবার পেছনে তাকাচ্ছে, কোথাও কেউ নেই। জন চাবি দিয়ে দরজা খুলল, তারপর মম ভেতরে ঢুকে দরজা লক করার জন্য ঘুরতেই দেখে সেই মহিলা দাঁড়িয়ে আছে। মমর হাত পা একদম জমে যায়, মহিলা তার এত কাছে দাঁড়িয়ে আছে যে তার নিঃশ্বাসের শব্দ সে শুনতে পাচ্ছে। একদম মমর চোখে চোখ রেখে তাকিয়ে আছে সে। মহিলার পরনে কয়েদিদের পোশাক, হাতে পায়ে লোহার শিকল, চোখের ভিতরে পুরোটাই কালো, বড় বড় চোখ করে মমর দিকে তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড এভাবে যাওয়ার পর সে মহিলা শুধু হাত দিয়ে ইশারা করল। মম দেখল সেই মহিলা সেই কিলমেইনাম জেলের দিকে ইশারা করছে। এমন সময় জন ডাক দিল, আর মুহূর্তেই সেই মহিলা কোথায় যেন উধাও হয়ে গেল। মম নিজেকে সামলাতে পারল না, সে অজ্ঞান হয়ে গেল।
মম, মম, এখানে কোনো মহিলা নেই। তুমি কেন এমন করছো মম? কেন তুমি এই সমস্ত জিনিস নিয়ে ভাবছো? এই সমস্ত জিনিস থেকে বের করতে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এখনো তুমি এই সমস্ত জিনিস নিয়ে ভাবছো?
বিলিভ মি জন, বিলিভ মি, আমাদের দরজার বাইরে মহিলা দাঁড়িয়েছিল জন।
মম প্লিজ, ডক্টর এসেছিল, বলেছে তোমার ঘুমের দরকার, ঘুমালে সব ঠিক হয়ে যাবে। প্লিজ মম, একটু ঘুমাও, ঘুমের চেষ্টা করো প্লিজ, আমি আছি এখানে।
জন, জন, তুমি আমার কাছ থেকে কোথাও যেও না।
আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। What happened? আমি এখানে আছি, কিছু হয়নি।
আমাকে, আমাকে, আমাকে একটু পানি দাও না।
এই, এই নাও। That was just a bad dream. Nothing else. একটু ঘুমাও, everything will be all right.
Hello, Mrs. Nancy.
Hello, dear. How are you?
I'm fine. John office e chole gelo, tai bhablam ekta ashi.
Bhalo korecho. Tomar jokhon icche tokhoni ashte paro.
Eta ki?
It's a sapphire. Eta diye attader sathe kotha bola jay.
Attader sathe? Amiyo ki kotha bolte parbo?
Jodi tumi chao.
Apni ki kotha ber hocchen?
চার্চে যাচ্ছি মিউজিক ক্লাসে, এবং তুমিও যাচ্ছ আমার সাথে।
আমি না, থাক, আমি যাব না।
কেন, তোমার কি শরীর খারাপ? কথাগুলো কেমন লাগছে? আর ইউ সিক?
না না, আমি ঠিক আছি।
তাহলে সমস্যা কি? চলো আমার সাথে, ওখানে গেলে তোমার ভালো লাগবে, বাচ্চাদের দেখলেই মন ভালো হয়ে যায়।
ঠিক আছে, আমি তাহলে ড্রেসটা চেঞ্জ করে আসি।
ওকে, বাট কুইক, লেট করো না, তাড়াতাড়ি যেতে হবে।
জাস্ট 5 মিনিট।
ওকে, কি হলো মম, কাইছো না কেন?
আমি তো গান গাইতে পারি না।
গান পারতে হয় না, লিরিক্স তো জানা নেই।
হ্যাঁ আছে।
তাহলে আবার কি, শুরু করো।
আচ্ছা গাবো, কিন্তু মিসেস ন্যান্সি, ওয়াশরুমটা কোন দিকে?
ও আচ্ছা, গো স্ট্রেট, দেন টেক লেফট।
থ্যাংক ইউ, আমি আসছি। এইমাত্র না কল অফ করলাম। হোয়াটএভার, কি হচ্ছে এসব? ইজ এনিওয়ান হিয়ার? কে, কে আয়নার ভিতর, কে ভিতর?
মম, মম, আর ইউ ওকে?
শি ইজ লিভিং ইনসাইড মি ইন মাই বডি। আমাকে ছাড়বে না।
কি বলছো অবল তা বল, আর তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে?
আমি জানি না, প্লিজ আমাকে নিয়ে চলুন, বাড়িতে নিয়ে চলুন, চেষ্টা করছি, প্লিজ আমাকে নিয়ে চলুন।
তোমার কি হয়েছে মাও? তুমি কি এখানে অ্যাডজাস্ট করতে পারছো না?
তেমন কিছু না জন, এখানে কিছু একটা আছে। আই ক্যান ফিল দ্যাট ইনসাইড মি।
মম, আমি ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, বিশ্বাস করো এখানে এমন কিচ্ছু নেই, সবই তোমার মনের ভেতর, তুমি এসব থেকে চাইলেই বেরিয়ে আসতে পারো।
তুমি বুঝবে না জন, জন আমি ভীষণ ভয় করছি, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চাই না।
তোমার কোথাও যেতে হবে না। আচ্ছা শোনো, আমার একটা পরিচিত আঙ্কেল আছে, খুব মজার মানুষ, তার সাথে কথা বলবে, তোমার ভালো লাগবে, এসব উল্টাপাল্টা চিন্তা আর তোমার মাথায় আসবে না, সে খুবই ভালো মানুষ। সামনের সপ্তাহে আমার 2 দিনের ছুটি আছে, আমরা একবার তার কাছে যাই।
জন, তুমি আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চাও তাই না? তোমার আঙ্কেল একজন সাইকিয়াট্রিস্ট তাই না? তুমি ভাবছেন পাগল হয়ে গেছি?
তুমি জানলে কিভাবে?
আমি বুঝতে পারি জন, আমি অনেক কিছু দেখতে পাই যা তুমি দেখতে পাও না।
মম, তেমন কিচ্ছু না, তুমি ভুল বুঝছো।
না জন, তোমার কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই, তুমি যা চাও আমি তাই করব, তবে মনে রেখো এসব করে কোনো লাভ হবে না।
মানুষের জীবনের এমন অনেক মুহূর্ত থাকে যখন তার নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকে না, সে কি করছে, কেন করছে, কার জন্য করছে, আদৌ ভালো করছে কি খারাপ করছে তাও জানে না সে, কেবল কোনো এক অদৃশ্য টানে সে চলতে থাকে অজানার পথে। রাত তখন প্রায় 3টা, জন বেভরে ঘুমোচ্ছে, কিছু একটা ডাকে মমর ঘুম ভেঙে গেল, কিসের ডাকে মম নিজেও জানে না, ওটা কি মানুষ নাকি অন্য কিছু, কিছুই জানে না সে, শুধু অপলক দৃষ্টিতে মম হেঁটে চলেছে, যেন কেউ তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে ওকে? কিছুক্ষণ পরে সে লক্ষ্য করল সেই মহিলা যাকে সে দরজার সামনে দেখেছে, সে আগে আগে হেঁটে যাচ্ছে, আর একটু পরপর পিছনে ফিরে তাকে ডাকছে, আর কি ভয়ানক সে চাহনি, অথচ মমতার দিকে এগিয়ে যাচ্ছে, চারদিক একদম থমথমে নীরবতা। খিলমেইনাম জেলের সামনে আসতেই শব্দ করে লোহার বিরাট দরজাটা খুলে গেল, সে মহিলা ভিতরে গিয়ে মমকে আসার জন্য ইশারা করল। মম ভেতরে পা দিতে ও শরীর কেমন যেন কাঁটা দিয়ে উঠল, তার ইচ্ছে করছিল ফিরে যেতে, কিন্তু অদৃশ্য কোনো কিছু একটা যেন বেঁধে রেখেছে তাকে, সে ফিরে যেতে পারল না। তারপর হঠাৎ লক্ষ্য করল সেই মহিলাটা নেই।
ইজ অ্যানিওয়ান দেয়ার?
Please stop it.
Please stop it.
Please stop it.
Please stop it.
সকালে ঘুম থেকে উঠে জন দেখে মমতার পাশে শুয়ে আছে। কি নিষ্পাপ একটা চেহারা, কিন্তু মমর চেহারায় যে মায়া ছিল তা আর নেই। কেমন যেন হয়ে গেছে মম আজকাল, চোখের নিচেও কালি পড়ে গেছে। দেখলে বোঝা যাচ্ছে একেবারেই নিজের যত্ন নেয় না ও, কিন্তু সবকিছুর পরেও ওকে প্রচন্ড ভালোবাসে জন। আজকাল ওর অদ্ভুত আচরণে জন নিজেও মানসিকভাবে ভীষণ অস্থির হয়ে আছে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে মমর কপালে হাত রাখল। মম এক ঝটকায় চোখ খুলল, বড় বড় করে তাকালো জনের দিকে। মম কখনো এভাবে তাকায় না। মমর তাকানো দেখি জন প্রচন্ড ভয়ে শিউরে উঠল। তারপর এভাবে কয়েক সেকেন্ড কেটেও গেল। কিছুক্ষণ পর মম স্বাভাবিকভাবে তাকাল।
মম, কি হয়েছে, এভাবে তাকাচ্ছিলে কেন?
কিছু না, মাথাটা কেমন ধরেছিল, শরীরটাও ভার ভার লাগছে।
তোমার কি শরীর খারাপ লাগছে?
না, আমি ঠিক আছি। তুমি অফিসে যাবে না? চলো, আমি ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি।
মম,
হুম,
তোমার কাপড়ে মাটি লেগে আছে, মাটি এলো কোথা থেকে?
সবকিছু তোমার না জানলেও চলবে জন, আমাকে সবকিছু নিয়ে প্রশ্ন করবেন।
ইয়ে মানে, না ঠিক আছে, রাতে যখন শুতে গেলাম তখন তো কাপড়ে এমন কিছু।
জন, আমি ব্রেকফাস্ট রেডি করছি, ফ্রেশ হয়ে নিচে এসো।
গুড মর্নিং মিসেস ন্যান্সি।
গুড মর্নিং। মম কোথায়?
বাসায় আছে। আমি অফিসে যাচ্ছি, ওর বিষয়ে একটু কথা বলতে এসেছি।
ও, কাম ইন। হোয়াট হ্যাপেন্ড, ইজ এনিথিং রং?
আমি কিছুই বুঝতে পারছি না মিসেস ন্যান্সি। মম কিছুদিন ধরে খুব অদ্ভুত আচরণ করছে, আজ সকালে তো এক্সট্রিম হয়ে গেল। আমি কিছুতেই বুঝতে পারছি না এসব কি হচ্ছে।
ইয়েস, আমিও নোটিশ করেছি। সেদিন মিউজিক ক্লাসে যা হলো, দেয়ার ইজ সাম ডিপ, ভেরি ভেরি ডিপ সিক্রেট।
সিক্রেট? কিসের সিক্রেট মিসেস ন্যান্সি?
হ্যাঁ মানে কিছু না, তুমি কোথাও বের হচ্ছ?
হ্যাঁ, আমি অফিসে চলে যাচ্ছি। আপনি একটু খেয়াল রাখবেন ওর দিকে, আমার ফিরতে একটু দেরি হবে। অফিস শেষে আমি এক আঙ্কেলের কাছে যাব, উনি সাইকিয়াট্রিস্ট, আমার মনে হয় উনি হয়তো বা হেল্প করতে পারবেন।
ওকে, কোনো চিন্তা করো না, আই উইল টেক কেয়ার অফ হার, তুমি যাও।
ওকে মিসেস ন্যান্সি, বাই,
টেক কেয়ার।
মিসেস ন্যান্সি নিজের ঘরের ভেতরে গেল। অনেকক্ষণ পায়চারি করল সে, সেটা স্পেয়ারটার কাছেও গেল। সেটার দিকে তাকিয়ে কেমন যেন চমকে উঠল সে, দৌড়ে জনের বাড়িতে গেল। কলিং বেল বাজাতে যাবে তখনই দেখল বাড়ির দরজা খোলাই আছে। ভেতরে ঢুকে মিসেস ন্যান্সি মমকে ডাকছে, কিন্তু কেউ সাড়া দিচ্ছে না। মিসেস ন্যান্সি সিঁড়ি ভেঙে উপরে উঠলেন। মম বেডরুমের কাছে গিয়ে
দরজায় ধাক্কা দিলেন। দরজা খুলে গেল, ভেতরে উঁকি দিলেন মিসেস ন্যান্সি। না, মম সেখানেও নেই। দরজা আটকে দিয়ে পেছনে ফিরতেই মিসেস ন্যান্সি দেখল মম দাঁড়িয়ে আছে, মমর হাতে ছুরি। যদিও মিসেস ন্যান্সি খুব সাহসী মহিলা, তবু তিনি একটু ভয় পেয়ে গেলেন। মম, আর ইউ ওকে?
হ্যাঁ, কেন, কি হয়েছে?
ইয়ে মানে না, কিছু না, তোমাকে খুঁজতে খুঁজতে ওপরে চলে এলাম।
ও, আমি কিচেনে ছিলাম, ফ্রুটস কাটছিলাম।
ও, কিচেনে ছিলে? কিন্তু তোমার জামা কাপড়ে এসব মাটি লেগে আছে কেন?
মানে না, ওই বাগানে কাজ করছিলাম তো, তাই।
একবার বলছো কিচেনে ছিলে, আরেকবার বলছো বাগানে ছিলে, তোমার শরীর কি বেশি খারাপ?
কেন, আমার তো কিছু হয়নি।
না, সেদিন মিউজিক ক্লাসে।
হ্যাঁ মিসেস ন্যান্সি, কি যে অদ্ভুত ঘটনা সেদিন ঘটল কিছুই বুঝতে পারলাম না, কেমন যেন একটা ঘোরের মতো।
ওসব নিয়ে বেশি ভাবার দরকার নেই, যত ভাববে ততই গভীরে, আরো গভীরে ডুবে যাবে তুমি।
না মিসেস ন্যান্সি, সামথিং ইজ রং, ভেরি ভেরি রং, আমি অলরেডি ডুবে গেছি।
মম?
আচ্ছা মিসেস ন্যান্সি, ওই যে ওই পাশে একটা জেলখানা আছে না, কিলমেইনাম জেল, উইল ইউ টেল মি অ্যাবাউট দ্যাট?
হঠাৎ কিলমেইনামের কথা জানতে চাচ্ছ যে?
না, লেখা কিলমেইনাম জেল, কিন্তু মনে হয় না জেলখানার ভেতরে কেউ থাকে।
হ্যাঁ, ওটা অনেক পুরনো জেল, আমরা যখন এখানে এসেছি তখন থেকেই বন্ধ। তবে আমাদের নেইবার মিস্টার জোসেফের মুখ থেকে কিলমেইনামের নামে অনেক কথা শুনেছি, আমি কিছুটা রিসার্চও করেছি। That's a deep ocean of secret.
কিন্তু মিসেস ন্যান্সি, আমি তো শুনেছি আপনি প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ নিয়ে রিসার্চ করেন, তাহলে কি ওখানে?
ওসব শোনা কি খুব ইম্পর্টেন্ট?
আমি জানতে চাই, এবং আপনিও জানেন আমার জন্য এটা জানা কতটা ইম্পর্টেন্ট। প্লিজ টেল মি।
কিলমেইনাম, এটা কোনো জেলখানা নয়, এ এক মৃত্যুপুরী।
সরি সরি মিসেস ন্যান্সি, বিড়ালটা আবার কিচেনে ঢুকেছিল, আপনি বলুন।
আয়ারল্যান্ডের অনেক অনেক পুরাতন জেল এটা, এই জেলখানায় এলে মানুষকে আর শাস্তি দিতে হয় না, এই জেলে থাকাটাই একটা বড় শাস্তি। গেটে ঢুকেই হাতের ডান দিকে
একটা ছোট্ট খালি জায়গা আছে, ওখানে মাটিতে পোতা একটা অ্যাশ কালার ক্রুশ আছে, সোজা ভেতরে ঢুকলে চারদিকে রুমগুলো চোখে পড়ে, রুম না বলে লোহার খুপড়ি বলাই ভালো, চারদিকে লোহার গ্রিল দিয়ে ঘেরা, অন্ধকার, রুমের ভেতরগুলোতে এক ফোঁটা আলো বাতাস ঢোকার কোনো অবস্থা নেই, রুমগুলোর ভেতরে কেমন একটা কুমোট অন্ধকার, আর একটু ভেতরে গেলেই প্রার্থনার ঘর, সেই জায়গাটাতে গেলে মনে হয় মানুষের চাপা আহাজারি শোনা যাচ্ছে, আর ঠিক মাঝখানে একটা পেঁচানো সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে উপরে উঠলে যে সেলগুলো দেখা যায় সেগুলো অন্ধকার গুহাকেও হার মানে।
হাউ ডু ইউ নো দ্যাট? তুমি কি ওখানে গিয়েছিলে?
আপনি কি যেন বলছিলেন মিসেস ন্যান্সি, বলুন তারপর।
আগে তুমি বলো, এত কিছু জানলে কি করে?
ইন মাই ড্রিমস।
ইন ইওর ড্রিম?
হ্যাঁ, আমি প্রায় একটা স্বপ্ন দেখি, খুব অদ্ভুত স্বপ্ন। তারপর বলুন না মিসেস ন্যান্সি।
দ্য প্লেস ওয়াজ লাইক হেল, ওরা শুকনো রুটি ছাড়া আর কিছুই খেতে পারত না, পুরো জেলে কোথাও ইলেকট্রিসিটি ছিল না, আর যে রুমগুলোকে খুপড়ি বলছি সে এক একটা রুমে তিন চারজন করে থাকত।
হোয়াট, হাউ ইজ দিস পসিবল? এমন রুমে তিন চারজন থাকা সম্ভব?
জেলাররা ছিল ডেভিলের মতো, অনেক মহিলা আসামি ছোট ছোট বাচ্চা নিয়ে আসত, সেসব বাচ্চারা ক্ষুধায় যন্ত্রণায় কাতরাত, গরমে মহিলারা শরীরে কাপড় রাখতে পারত না, গরম আর ক্ষুধার জ্বালায় বেশিরভাগ কয়েদি মারা যেত।
আর অনেকে ওরাই মেরে ফেলত, কেউ কেউ সহ্য করতে না পেরে সুইসাইড করত। সুইসাইড করার কোনো সুযোগও রাখত না ওরা, তাই তারা দেয়ালের সাথে মাথা ঠুকে ঠুকে সুইসাইড করত।
হ্যাঁ, সেলের দেয়ালগুলোতে এখনো সেই রক্তের ছাপ লেগেই আছে।
ইয়েস,
কিন্তু এত অত্যাচার ওদের কেন করত? ওরা অপরাধী বলে?
না, তখনই জায়গাটা স্বাধীন ছিল না, অন্য দেশের অধীনে ছিল। সমস্ত আইরিশদের উপরে খুব অত্যাচার করত, তাদের ইচ্ছেতেই সব পরিচালিত হতো, এবং জেলখানার জেলার থেকে শুরু করে প্রশাসনের সব লোক ওদের ছিল। শুধু এসবই নয়, মেয়েদের উপরও চলত পাশবিক অত্যাচার। সেসব অকথ্য অত্যাচার মুখে প্রকাশ করা সম্ভব নয়।
মানুষগুলোর প্রচন্ড কষ্ট হতো, তাই না?
প্রচন্ড কষ্ট, প্রচন্ড যন্ত্রণা।
আরে, জন চলে এসেছে, কিন্তু ওর তো আজ দেরি করে আসার কথা।
তোমাকে নিয়ে খুব টেনশনে আছে, হয়তো ছুটি নিয়ে চলে এসেছে। আমি এখন যাচ্ছি তাহলে।
বাই মিসেস ন্যান্সি।
বাই বাই।
Mrs. Nancy, it's me, John.
What happened? এই বৃষ্টিতে এত রাতে তুমি? Anything wrong?
Mrs. Nancy, please, এক্ষুনি চলুন আমার সাথে।
কিন্তু কোথায়?
আমি জানি না কোথায়, কিন্তু চলুন, প্লিজ চলুন।
আহা, শান্ত হও, কোথায় যেতে হবে বলবে তো।
আমি জানি না মিসেস ন্যান্সি, মম প্রতিদিন রাতে একা একা কোথায় যেন যায়, আজও বের হয়েছে। আপনি প্লিজ একটু চলুন আমার সাথে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দাঁড়াও, আমি ভেতর থেকে আসছি।
এখন ভেতরে যাওয়ার সময় নেই মিসেস ন্যান্সি।
আমি তোমার প্রয়োজনেই যাচ্ছি, আমার ঘর থেকে তসবিটা নিয়ে আসি, এটা আমাদের কাজে লাগবে।
ওই যে, ওই যে মিসেস ন্যান্সি, ওই তো মম।
কিন্তু ও দিকে কোথায় যাচ্ছে?
আমার মনে হয় কিম্বে নামের দিকে যাচ্ছে। আমাকে আজ অনেকবার জিজ্ঞেস করছিল কিম্বে নামের কথা। আপনার সাথে নাকি কথা বলেছে?
হ্যাঁ, কি যেন একটা স্বপ্নের কথা বলছিল।
কিন্তু এই বৃষ্টির মধ্যে এভাবে ভিজে ভিজে কেন যাচ্ছে ওখানে? এসব কি হচ্ছে মিসেস ন্যান্সি?
ওর হাতে ওটা কি?
এটা তো আমার ক্রোবার, আমি বাগানে কাজ করি, কিন্তু ও এটা নিয়ে যাচ্ছে কেন?
জাস্ট ফলো হার।
মম আর জনের প্রবাস জীবন ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন যখন জন আর মম বাইরে ডিনার করে গাড়ি চালিয়ে ফিরছিল, হঠাৎ গাড়ি খুব জোরে এসে ব্রেক কষে কিলমাই নেইম নামে একটি জেলখানার বাইরে, অর্থাৎ প্রিজনার সেলের বাইরে। তারপরে অদ্ভুত সব ঘটনা ঘটে থাকে মমর সঙ্গে। চলুন তাহলে শুনি তৃতীয় পর্ব বা শেষ পর্ব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, সঙ্গে আছি শারমিন। জন আর মিসেস ন্যান্সি ঝুম বৃষ্টিতে পা টিপে টিপে এগোচ্ছে মমর পেছনে। মম একদম সোজা একই গতিতে হেঁটে যাচ্ছে, বৃষ্টিতে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে ওকে। হাতে কোদালটা নিয়ে হেঁটে যাচ্ছে, কোদালটা মাটির সাথে ছেঁচড়ে ছেঁচড়ে যাচ্ছে, বৃষ্টির মাঝেও সে ছেঁচড়ানোর আওয়াজ আসছে। কিলমাই নামের গেটের সামনে মম যেতে গেটটা একাই খুলে গেল। জন আর মিসেস ন্যান্সি পেছন থেকে দেখে খুব অবাক হয়ে গেল, তারাও পেছনে পেছনে ঢুকল। কিলমাই নামে ঢোকার সাথে সাথে মিসেস ন্যান্সির শরীরটা কেমন কাঁটা দিয়ে উঠল। তারা ধীরে ধীরে এগোতে থাকল।
কি করছে মিসেস ন্যান্সি?
প্লিজ শান্ত হও জন, ও শুনে ফেলবে।
শুনুক, আমি এই অবস্থা ওকে দেখতে পারবো না, আমি যাচ্ছি।
জন জন ওয়েট, শি ইজ নট দেয়ার ফর ইউ।
মমো মমো,
জন ডাকে সাথে সাথে মমর পেছন দিকে তাকায়। মমর চেহারা কিছুতেই চেনা যাচ্ছে না, চোখগুলো কোটরের একেবারে ভেতরে চলে গেছে। তবু সে চোখ দিয়ে বড় বড় করে তাকিয়ে আছে জনের দিকে। মাথার একপাশ কেটে রক্ত ঝরছে, বৃষ্টির পানিতে সে রক্ত সারা গায়ে মেখে যাচ্ছে। জন দেখি প্রচন্ড ভয় পেয়ে গেল। মিসেস ন্যান্সি জনকে সরে যেতে বলে হাতের তসবিটা মমর গলায় ছুড়ে মারল। সাথে সাথে চারদিকে একটা অদ্ভুত চিৎকার ফেটে গেল, মম অজ্ঞান হয়ে গেল।
মম না, মম না, কে কে তুমি? হু আর ইউ?
জন ছেড়ে যাও। আপাতত বিপদ কেটে গেছে, ওর কিছু হয়নি, অজ্ঞান হয়ে গেছে। ওকে নিয়ে চলো এখান থেকে, কুইক।
মিসেস ন্যান্সি, আপনি একটু ওর সাথে থাকুন, আমি আমি আসছি।
এত রাতে কোথায় যাচ্ছ?
আমার আঙ্কেল মিস্টার হেনরি, উনি একজন সাইকিয়াট্রিস্ট।
কিন্তু আমার মনে হয় না সাইকিয়াট্রিস্ট কোনো কাজে আসবে।
তাহলে
দেখো জন, আমি অনেকদিন ধরে প্যারানর্মাল অ্যাক্টিভিটিজ নিয়ে কাজ করছি। আমার মনে হচ্ছে,
আই ডোন্ট বিলিভ দিস, এসব কারণে আমি ওকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে এসেছি। আমি চাই না ও আবার এসবের মধ্যে পড়ুক। এসব হ্যালুসিনেশন ছাড়া আর কিচ্ছু না। আঙ্কেলের সাথে আগেও আমার কথা হয়েছে, আমি যাচ্ছি, আপনি প্লিজ একটু ওর সাথে থাকুন।
কিন্তু জন, জন চলে যাওয়ার পর মিসেস ন্যান্সি দরজা আটকে ঘরের ভেতরে গেল। সে গিয়ে উপরে উঠছে, হঠাৎ তার মনে হল কেউ তার পেছন পেছন আসছে। মিসেস ন্যান্সি পিছনে ফিরে তাকাল, না কেউ নেই। মমর ঘরের কাছে যেতেই সে বাইরে থেকেই শব্দ শুনতে পেল, যে ঘরের ভেতর থেকে গোঙালির শব্দ আসছে। মিসেস ন্যান্সি দরজা ধাক্কা দিতেই ইলেকট্রিসিটি চলে গেল, চারদিক খুটখুটে অন্ধকার হয়ে গেল। মিসেস ন্যান্সি কিছুক্ষণ পর অনুভব করল কিছু একটা তার পা পেঁচিয়ে উঠছে। সেটা কি সে বুঝতে পারছিল না, তবে মনে হচ্ছিল মানুষের হাত, কোনো বাচ্চার হয়তো, তার পা বেয়ে উপরে উঠছে। মিসেস ন্যান্সির শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, ওটা আস্তে আস্তে তার পা বেয়ে উপরে উঠছে। এরপর মিসেস ন্যান্সি একটা ফিসফিসে গলা শুনতে পেল।
মিসেস ন্যান্সি!
জন!
কি হয়েছে মিসেস ন্যান্সি, আপনি এভাবে ঘামছেন কেন? ইলেকট্রিসিটি নেই, আপনি ক্যান্ডেল না জ্বালিয়ে অন্ধকারে কি করছেন? আর আর মমো কোথায়?
ঘরে। তোমার আঙ্কেল আসেনি?
হ্যাঁ ওই তো, আঙ্কেল আসুন।
ইয়েস, আই এম কামিং।
আঙ্কেল, মমর কিছু হবে না তো?
আমাকে দেখতে দাও। আচ্ছা কি হয়েছে বলো তো?
যা হয়েছে তা আপনি কিছুতেই বিশ্বাস করবেন না।
জন, হু ইজ হি?
উনি আমার পাশের বাড়িতেই থাকেন। আমি বলছি আঙ্কেল, কিছুদিন ধরে মম খুব অদ্ভুত আচরণ করছে। ও নাকি কিসব দেখতে পায়, স্বপ্ন দেখে চমকে উঠে, গত কয়েকদিন ধরে গভীর রাতে বাড়ির বাইরে চলে যায়। ওই যে আমাদের বাড়ির ওইদিকে একটা জেল ছিল না?
ও, কিলমেনাম।
হ্যাঁ, কিলমেনাম। ওখানে যায়, গিয়ে মাটি খুঁড়তে থাকে। আজ আমি আর মিসেস ন্যান্সি পিছে পিছে গিয়েছিলাম, নিজের চোখে দেখেছি কেমন অদ্ভুত আচরণ করছিল।
আই সি।
মাটি খুঁড়ছিল না, ও খুঁজছিল।
কি খুঁজছিল
সেটা আপনার জানার বিষয় না। আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করব।
আচ্ছা, মম কি এখনো অজ্ঞান?
হ্যাঁ।
ওকে, আমাকে একটু নিয়ে চলো। মম, মম, এখন কেমন ফিল করছো?
কষ্ট হচ্ছে, খুব কষ্ট, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে।
মম, আমার কথা মন দিয়ে শোনো। তুমি সম্পূর্ণ সুস্থ মানুষ, তোমার ভেতরে কেবল তুমি আছো, তোমার ভেতরে আর কেউ নেই। যা আছে তা হলো তোমার কল্পনা। কি
কল্পনা? সত্য
না, তোমার কল্পনার বাস্তব কোন রূপ নেই, কোন অস্তিত্ব নেই।
আছে
না? নেই।
আছে
না? মামা, নেই।
আছে।
ওকে ওকে মামা, কাম ডাউন, কাম ডাউন। এখন তুমি ঘুমাবে মামা, তোমার আর কোনো কষ্ট হচ্ছে না। তুমি এখন আরামে ঘুমাবে। ঘুমাও, ঘুমাও, ঘুমাও।
এসব কি হচ্ছে আঙ্কেল?
চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে তোমার কাছে ওর কথা আমি আগেই শুনেছি। ছোটবেলা থেকে এসব ওর মনের ভেতর গেঁথে গেছে, আর এখানে এসে যখন কিলমেই নামের কথা জানতে পারল, তখন সে আবার কল্পনা করা শুরু করেছে। এবং তার কল্পনার মাত্রা এত বেশি ছিল যে এখন সে তার কল্পনাকে বাস্তব দেখতে পাচ্ছে।
আঙ্কেল, এখন আমি কি করব?
আপাতত ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কিছুক্ষণ ঘুমাবে সে। আমার মনে হয় তুমি বাসাটা চেঞ্জ করে ফেলো, আর ওকে যতটা পারো আনন্দের মধ্যে রাখার চেষ্টা করো। কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, আর আমার ওখানে সপ্তাহে একদিন নিয়ে এসো। কিছু থেরাপি দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
কিচ্ছু ঠিক হবে না জন, কিচ্ছু না। মম পরের দিন ঘুম থেকে উঠল, চোখ খুলেই দেখে জন তার পাশেই বসে আছে। মমর গতকাল রাতের কথা কিছুই মনে নেই, তবে ওকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। দুই দিন পর ক্রিসমাস চলে এলো, জন বাসায় পার্টির ব্যবস্থা করল। জনের অনেক বন্ধুরা এলো, সবাই খাওয়া দাওয়া করল, আড্ডা হল, মিস্টার হেনরি আর মিসেস ন্যান্সিও ছিল। তারপর পার্টি শেষে সবাই চলে গেল, জন সবাইকে এগিয়ে দিতে গেল। সবাইকে এগিয়ে দিয়ে এসে সে নিজের ঘরে যাবে, এমন সময় সে দেখতে পেল তার পায়ের নিচে কি যেন ভেজা ভেজা লাগছিল। জন তাকিয়ে দেখে রক্ত, তার ঘর থেকে গল গল করে ভেসে আসছে রক্ত। জন দরজা খুলে ঘরে ঢুকতেই দেখে মম ঘরে নেই, কিন্তু ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছে। সে লক্ষ্য করল সিলিং থেকে টপ টপ করে রক্ত পড়ছে। সে উপরের দিকে তাকাতেই যা দেখল, তাতে আর সে নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারল না। সে দেখল মম সিলিং এ উল্টো হয়ে শুয়ে আছে, তার মুখ বড় করে খোলা, চোখগুলো একেবারে সাদা, আর মুখ দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। জন আর কিছু চিন্তা করতে পারল না, দৌড়ে গেল মিসেস ন্যান্সির কাছে।
মিসেস ন্যান্সি, মিসেস ন্যান্সি!
আমি জানি জন তুমি আসবে।
মিসেস ন্যান্সি, মম, মম!
আমি জানি জন, আমি সব জানি।
জানেন কি জানেন? আপনি কিচ্ছু জানেন না। মম ওখানে, প্লিজ প্লিজ মিসেস ন্যান্সি, আমার সাথে চলুন, এখন কিচ্ছু শোনার সময় নেই।
কোথায় যাবে?
আমার আমার বাসায়।
কিন্তু মমো তো ওখানে নেই।
মমো নেই?
না, ওর যেখানে যাওয়ার দরকার ও সেখানেই গেছে।
মিসেস ন্যান্সি এসব কি বলছেন? মমো কোথায় গেছে?
শান্ত হও জন, আমি যা বলি মন দিয়ে শোনো।
এখন কোনো কিছু শোনার সময় নেই মিসেস ন্যান্সি।
মমো কিলমেই নামে গেছে, আমি যা বলি তা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই জন।
বলুন মিসেস ন্যান্সি, তাড়াতাড়ি বলুন, আমার কি করতে হবে?
শোনো, মন দিয়ে শোনো। কিলমেই নাম জেলে যখন কয়েদিরা থাকতো তখন ওদের উপরে অনেক অত্যাচার হতো, বিশেষ করে মেয়েদের উপর। ওরা অনেকেই সুইসাইড করত, আবার অনেকেই মেরে ফেলত। কিলমেই নামে একটা জায়গা আছে যেখানে একটা অ্যাশ রঙের ক্রুশ কাটা আছে, জেলারা সেই লাশগুলোকে ওখানেই পুঁতে রাখত।
কি বলছেন মিসেস ন্যান্সি?
হ্যাঁ জন, সেই সময় থেকে জেলখানার কয়েদিরাও ওই জায়গাটায় যেতে পারত না। রাতে ওখান থেকে কান্নার আর গোঙানির আওয়াজ আসত। এরপর ধীরে ধীরে ওই জায়গাটা অভিশপ্ত হয়ে গেল, কিছুতেই সেখানে মানুষের পক্ষে থাকা সম্ভব হল না। তাই জেলখানার কয়েদিদের নিয়ে ওখান থেকে অন্য একটা জায়গায় শিফট করা হল এবং কিলমেই নাম নিষিদ্ধ করা হল। কিলমেই নাম নিষিদ্ধ হলেও সেই অতৃপ্ত আত্মারা আজও মুক্তির জন্য হাজারি করছে। তোমাদের আগে যারা এই বাড়িটাতে ছিল এসব কারণেই তারা তাড়াহুড়া করে বাড়িটা বিক্রি করে চলে গিয়েছিল।
আমি তো এত কিছু জানতামই না, আর আমি তো বাড়িতে একাই থাকতাম, আমি তো কখনো এমন কিছু দেখিনি।
তোমার আর মমর রাশি এক না জন, মমর রাশি লিব্রা। ও এখানে আসার পরই সব দেখতে পায়, জানতে পায়, এবং দিনের পর দিন ওরা ওর ভেতরে ঢুকে পড়ে। এখন ওর ভেতরে ওরা সম্পূর্ণভাবে ঢুকে গেছে জন।
তাহলে এখন আমার মমো কি?
না জন, মমোকে বাঁচানো অসম্ভব নয়। লিসেন কেয়ারফুলি, তোমাকে কিলমেই নামে যেতে হবে।
কিলমেই নামে?
হ্যাঁ জন, কিলমেই নামে। কিলমেই নামে গিয়ে ওই জায়গাটা তোমাকে ঘুরতে হবে। লাশগুলো তো পাবে না, কিন্তু কঙ্কাল পাবে, সেগুলো পুড়িয়ে দিতে হবে তোমাকে।
আমি একা?
হ্যাঁ জন, একা। ভয় পেও না, আমি আছি তোমার সাথে, এখানে বসেই আমি প্রার্থনা করছি। তুমি যাও জন, দেরি করো না।
পেট্রোলের গ্যালন, কোদাল আর ম্যাচবক্স নিয়ে জন কিলমেই নামের দিকে গেল। গেট দিয়ে ঢুকেই সে সেই জায়গাটার দিকে পা বাড়াল। পেছন থেকে মমর গলা শুনতে পেল, কিন্তু মিসেস ন্যান্সি তাকে আসার সময় বলে দিয়েছিল যতই ডাকুক সে যেন পেছনে না তাকায়। কিন্তু মমর গলা শুনে মনে হচ্ছিল তার খুব কষ্ট হচ্ছে। জন অনেক কষ্টে নিজেকে সামলালো এবং সামনের দিকে পা বাড়াল। জন মাটি খোঁড়া শুরু করল। এদিকে পেছন থেকে অনেক অদ্ভুত সব শব্দ আসছে, মনে হচ্ছে অনেকগুলো মানুষ বিলাপ করে কাঁদছে। একসময় সব আওয়াজ থেমে গেল, চারদিক থমথমে হয়ে গেল। জন শুনতে পেল মমতাকে ডাকছে। জন এবার আর থাকতে পারল না, সে পেছনে ফিরে দেখাল আর সাথে সাথে দেখতে পেল মমু দাঁড়িয়ে আছে। কিন্তু মমুর চেহারা এত বিকৃত যে জামাটা ছাড়া আর কিছুতেই বোঝা যাচ্ছে না যে সেটা মমু। জিভটা এক হাত বেরিয়ে আছে, চোখগুলো টকটকে লাল, জল জল করছে, মুখে কাঁটা ছেঁড়া দাগ। হেঁটে নয়, হামাগুড়ি দিয়ে মমু এগিয়ে আসছে জনের দিকে। জন ভয়ে স্তব্ধ হয়ে গেল, আর এক পাও নড়তে পারল না। আর ওইটা এক লাফে এসে
জনের গায়ের উপরে উঠে গেল। ঠিক সেই সময় মিসেস ন্যান্সি চলে এল, গ্যালনের পেট্রোলগুলো ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিল, সাথে সাথে ওইটা জনের গায়ের উপর থেকে সরে গেল। তারপর চারদিক কাঁপিয়ে চিৎকার করতে লাগলো। কিছুক্ষণ এভাবেই চলল, এরপর মামা অজ্ঞান হয়ে গেল। একসময় মামাকে বাড়িতে নিয়ে আসা হল। মিস্টার হেনরি মামুর ট্রিটমেন্ট করল কিছুদিন, তারপর ধীরে ধীরে মামু সুস্থ হয়ে উঠল। তাদের আর বাড়িটা পাল্টাতে হয়নি, সরকার সেই বাড়িটা মিউজিয়াম করে ফেলল। এখন নানা জায়গা থেকে মানুষ দেখতে আসে এই কিলমেইনাম যেই। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার কাহিনী। আজকের গল্পের নাম ছিল কিলমেইনাম, লিখেছেন আনিকা চৌধুরীর প্রিয়ন্তি, নাট্যাংশ পরিচালনা ছিলেন সাকি ফারজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব। আর জানিয়ে দিব এখন তাদের নামগুলো যারা এই কাহিনীতে অভিনয় করেছেন। মমর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ন্তি, জনের চরিত্রে আবির, মিসেস ন্যান্সির চরিত্রে অভিনয় করেছেন শেনিলা, তৌহিদের চরিত্রে ছিলেন রেহান, দাদিমার চরিত্রে অভিনয় করেছেন রুমি, মিসেস বিথির চরিত্রে সাকি এবং মিস্টার হেনরির চরিত্রে ছিলেন রেহান। এই ছিল আজকের কুয়াশার কলা কৌশলীদের নাম। আর আপনারা যারা আজকের কুয়াশার এক্স ফাইলসের সুজান স্মিথ কেসের গল্পটি শুনেছেন, সেই সুজান স্মিথের ছবি বা সেই সময় ঘটে যাওয়া কিছু কিছু ছবির বা চিত্র আপনারা দেখতে পাবেন আর জে শারমিন, আর জে এস এইচ এ আর এম ডাব্লিউ এন, আর জে শারমিনের ফ্যান পেজে আপনারা সেখানে গিয়ে ছবিগুলো দেখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আগামী সপ্তাহে আবারও কুয়াশা এক্স ফাইলস এবং কুয়াশার কাহিনী নিয়ে আমি শারমিন হাজির হব আপনাদের সামনে। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.